Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Abbu, otho na. Are otho na.
Hey, bolo. Ki hoyeche?
Ashto shombar. Kalpo chombo na.
Oh, hey. Tai to. 11ta beje giyeche. Cholo, shune ashi. Shadhin Music e bhut golpo.
Bhoy babo to. আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো।
সুপারন্যাচারাল ফেনোমেনা অথবা জিন, আমরা তাহাদেরকে যে নামেই ডাকি না কেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা আমাদেরকে কিন্তু অ্যাভয়েড করেই চলে। কিন্তু ওই যে ব্যতিক্রম একটা থেকেই যায়। মানুষের মধ্যে যেমন একে অপরকে ক্ষতি করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, যেটাকে আমরা পাশবিক ইন্টুইশনস বা আমাদের ইনস্টিংক্ট বলে থাকি, তেমনটা কিন্তু তাদের মধ্যেও থাকে। মাঝে মাঝে তারা হয়ে যায় অত্যাধিক মারণ ঘাতি। অবশ্য জিনদের নাকি কিছু জাতি রয়েছে যারা অনেক বেশি মার কুটে। মানুষের ক্ষতি সাধন এবং জীবন নাশ করাই বোধহয় এদের জীবনের একমাত্র লক্ষ্য। এছাড়াও আমাদের মানুষরা, আমরা কিন্তু নিজেরাই একে অপরকে ধ্বংস করার জন্য অনেক ক্ষেত্রে কুফরি কলমের আশ্রয় নিয়ে থাকি, যেখানে অস্ত্র হিসেবে কিন্তু বেসিক্যালি এইসব চিহ্নই কাজ করে। এই 2024 সালে এসেও যে সব কালো জাদু হয় তা কিন্তু অনেকেই বিশ্বাস করে না, কিন্তু এখন এই মডার্ন যুগে এসে আগের থেকেও এসবের চর্চা কিন্তু আরো বেশি বেড়ে গিয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো চোখের আড়ালে হয় বলে বেশিরভাগ মানুষের কাছেই সেগুলো শুধু মিট হয়েই রয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি রাহাত সুপায়ের। সোমবার দিবাগত রাত ঠিক 11টায় হাজির হয়ে গেলাম ভূত গল্পের নতুন একটি এপিসোড নিয়ে। আজ প্রচারিত হতে যাচ্ছে ভূত গল্পের এপিসোড নাম্বার 90। আজ ভূত গল্পের একটি বিশেষ পর্ব, কারণ আপনাদের অতি প্রিয় সিরিজ ইফ্রিতের অন্তিম এবং শেষ পর্ব আজ প্রচারিত হতে যাচ্ছে। শুধু তাই নয়, এছাড়াও আরো ঘটনা তো থাকছেই যেগুলো আশা করছি আপনাদের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে। তো চলুন, গল্পে প্রবেশ করার আগে আমি বরাবরের মতো জানিয়ে দিতে চাই আপনাদের সাথে, মানে আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেই মাধ্যমগুলো। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদেরকে ইমেইল করার জন্য সেই ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.golpo.show@gmail.com। আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ব্যবহার করতে পারেন সেই নাম্বারটিও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল 01730178995। এছাড়াও আমাদের অফিসিয়াল একটি ফেসবুক ফ্যান পেজ রয়েছে, সেখানে আপনারা আমাদের ভূত গল্পের যাবতীয় আপডেটস পেয়ে যাবেন। তো সেটির ঠিকানাটাও আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই, উইচ ইজ www.facebook.com/bhootgalpo.sadhin। আপনারা আপনাদের কাছে থাকা ভয়ের সব ঘটনা এইসব মাধ্যম ব্যবহার করে পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা সেগুলো প্রচার করব সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের কাছে। তো আর দেরি নয়, চলুন শুনে আসা যাক আজকের প্রথম ঘটনাটি। শুনতে থাকুন ভূত গল্প স্বাধীন মিউজিকে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
শোনা যায় তুলসীগঙ্গা নদীর ওই ব্রিজ তৈরিতে নাকি 4,500 শিশুর মাথা লেগেছে। পরিমাণটা সত্যি ভয়াবহ। নতুন ব্রিজ তৈরির পর নাকি সেই ব্রিজ থেকে নিচে নর শিশুর মাথা না ফেললে ব্রিজ টেকে না, তাই ব্রিজ তৈরির পর একদল লোক বেরিয়ে পড়ে, যেখানেই নর শিশু দেখে সেখানেই তারা পৌঁছে যায়। শিশুটিকে ভুলিয়ে ভালিয়ে ধরে এনে গলায় ধারালো ছুরি চালালেই কাজ শেষ। কিন্তু সত্যি কি কাজ শেষ?
হ্যাঁ আমি এসে গেছি, এই তো তুলসীগঙ্গা ব্রিজের উপর আছি আমি।
ফোনটা রেখে ড্রাইভে মনোযোগ দিল দেলোয়ার হোসেন। আজ পাকা 1 বছর পর এত লম্বা ছুটি পেয়েছে সে, তাই গ্রামের বাড়ি যাচ্ছে। তুলসীগঙ্গা ব্রিজটা পার হতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে। দেলোয়ার হোসেন সবে মাত্র ব্রিজের মাঝখানে এসেছে, হঠাৎ তার গাড়িটা নষ্ট হয়ে গেল। দেলোয়ার হোসেন বেশ বিরক্ত বোধ হয়ে গাড়ি থেকে নেমে গাড়ির চাকার উপর কয়েকটা সজোরে লাথি মেরে বলল, ওহ চাকা পাংচার হওয়ার আর সময় পায় না। দেলোয়ার হোসেন চারপাশে খুঁজতে লাগল কোনো সাহায্যের আশায়, কিন্তু আশ্চর্যের বিষয় হল ব্রিজের উপর একমাত্র দেলোয়ার হোসেন ছাড়া আর কেউই ছিল না। এদিকে রাত গভীর হতে চলল, গ্রামের এলাকা তাই বেশি রাত না হতেই রাস্তাঘাট সব শুনশান হয়ে গেছে। দেলোয়ার হোসেন গাড়ি থেকে ফোনটা বের করে কাউকে একটা ফোন করে বলল,
আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, আমি এখন তুলসীগঙ্গা ব্রিজের উপর আছি, আপনার আসতে কতক্ষণ লাগবে?
কিছুক্ষণ পর আবার বলল,
কি তার মানে আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো?
একটু পরেই বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল আর বলল, সময় খারাপ হলে যা হয় আর কি। দেলোয়ার হোসেন গাড়িতে উঠে বসল, কিন্তু হঠাৎ তার মনে হতে লাগলো যে গাড়িতে সে ছাড়াও যেন অন্য কেউ আছে, তার পেছনের সিট থেকে হয়তো কেউ তাকে দেখছে। দেলোয়ার হোসেনের হাত পা সব কাঁপতে লাগলো, কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ছে। পকেট থেকে একটা রুমাল নিয়ে দেলোয়ার হোসেন কপালের ঘাম মুছে নিল, তারপর ভয়ে ভয়ে সে পেছনে তাকাল। পেছনে তাকাতেই দেলোয়ার হোসেন দেখল একটা মেয়ে তার গাড়ির পেছনে সিটে বসে আছে, যার মাথা নেই। দেলোয়ার হোসেন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসলো, এসেই পালানো শুরু করলো। তাকে যেন কেউ মেরে ফেলবে এই ভয়ে সে পালাচ্ছে। পালাতে পালাতে ব্রিজের উপর দেলোয়ার হোসেন উষ্ঠা খেয়ে পড়ে গেল, আর সাথে সাথে পেছনে তাকালো, পেছনে কেউ ছিল না। দেলোয়ার হোসেন স্পষ্ট দেখেছে সেই মেয়েকে, মাথা ছিল না, সারা শরীর বেয়ে বেয়ে রক্ত গড়াচ্ছে, পরনে সাদা রঙের ফ্রক, হাত পা সব ক্ষত বিক্ষত। দেলোয়ার হোসেন উঠে একটা ঢোক গিলে মনে মনে ভাবল সব ভুল। তারপর পেছনে ঘুরে তাকাতেই কেউ দেলোয়ার হোসেনের গলা চেপে ধরল, খুব জোরে চেপে ধরেছে। দেলোয়ার হোসেন ছটফট করতে লাগল, কিন্তু সামনে সে কাউকে দেখতে পেল না, দেলোয়ার হোসেন ছিটকে পড়ে গেল ব্রিজের মাঝখানে। হঠাৎ ব্রিজটা রক্তে লাল হয়ে গেছে, ছিন্ন ভিন্ন মানুষের মাংস এখানে ওখানে পড়ে আছে। দেলোয়ার হোসেন আবার উঠে দৌড়ানো শুরু করল। এবার সে দৌড়ে গাড়ির দিকে গেল আর গাড়িতে উঠে দরজা জানালা বন্ধ করে দিল। ফোনটা নিয়ে অনবরত কাউকে ফোন করেই যাচ্ছে, কিন্তু কেউ ফোন ধরছে না। ঘটনাটা যদি আপনার সাথে ঘটত তাহলে কেমন লাগত? হঠাৎ গাড়ির জানালার কাছে একটা রক্তাক্ত হাতের ছাপ পড়ল, কিন্তু বাইরে কেউ ছিল না। দেলোয়ার হোসেন ভয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো,
বাঁচাও বাঁচাও আমাকে, আমি এখনই মরতে চাই না, কেউ বাঁচাও আমাকে।
গাড়ির কাঁচ ভেদ করে একটা বিভৎস হাত ভিতরের দিকে এসে দেলোয়ার হোসেনের গলায় আবার চাপ দিয়ে ধরল। দেলোয়ার হোসেন অনেক কষ্টে বলল,
আমায় ছেড়ে দাও।
দেলোয়ার হোসেনের সামনে একটা মাথা ছাড়া মেয়ের অবয়ব ভেসে উঠল। কিছুক্ষণ পর সেই অবয়বের উপর একটা ভয়ঙ্কর কুৎসিত দেখতে মাথা ভেসে উঠল। চোখগুলো বড় বড়, চুলগুলো এলোমেলো। দেলোয়ার হোসেন বলল,
আমি আর কাউকে মারব না।
মেয়েটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, মরতে হবে। দেলোয়ার হোসেনের চোখ বড় বড় হয়ে গেছে। মেয়েটা গলায় আরো জোরে চাপ দিয়ে ধরে। দেলোয়ার হোসেনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। মেয়েটা অন্য হাতে দেলোয়ার হোসেনের মাথায় হাত দেয়। চুলের মুঠি ধরে জোরে একটা টান দিতেই দেলোয়ার হোসেনের শরীর থেকে মাথাটা ছিঁড়ে আলাদা হয়ে আসে। রক্ত ছিটকে এসে পড়ে গাড়ির কাছে। মেয়েটা দেলোয়ার হোসেনের মাথা নিয়ে গিয়ে ব্রিজের উপর থেকে নিচে ফেলে দেয়। তারপর মেয়েটা নিচের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায়। পড়ে থাকল শুধু দেলোয়ার হোসেনের রক্ত মাখা গাড়ি। ঘটনাটি লিখেছেন রিমন হোসেন ধূমকেতু। তার এই রকমের ভয়ের ঘটনা নিয়ে আবারও হাজির হবে ভূত গল্প। সেই পর্যন্ত সবাই ভূত গল্পের সাথেই থাকবেন। আমরা রিমন হোসেন ধূমকেতু ভাইয়ের একটি ছোট্ট ভয়ের ঘটনা শুনে এলাম এতক্ষণ। তো এখন আর দেরি করব না, আমরা এখনই প্রবেশ করব আপনাদের সেই অতি আকাঙ্ক্ষিত ইফ্রিতের অন্তিম পর্বে। আর তার জন্য আর কিছুক্ষণের অপেক্ষা। তো তার জন্য আপনাদের শুনতে থাকতে হবে শুধুমাত্র ভূত গল্প। কোথায় শুনতে হবে? স্বাধীন মিউজিকে। চলুন আর দেরি না করে প্রবেশ করি ইফ্রিতের অন্তিম পর্বে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
আজকে ইফ্রিত সিরিজের শেষ পর্ব। যেভাবে মোহাম্মদ নয়ন রহমান ভাই ঘটনাটি লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। অন্তিম ও শেষ পর্ব। নিজেকে দোষী ভেবো না নিজামুদ্দিন, তোমার কোনো দোষ নেই। তখন ইয়ামিম এসে বলল, নিজামুদ্দিন এভাবে নিজেকে দোষ দিও না, হায়াত মৌত আল্লাহর হাতে, কার কখন মৃত্যু আসবে তিনি ছাড়া কেউ জানে না। কিন্তু ভাইয়া, হাত যদি আমি দেরি করে না আসতাম তাহলে হয়তো বড় ভাইয়া এখনো বেঁচে থাকত। যা হবার হয়ে গেছে নিজামুদ্দিন, এখন আল্লাহর কাছে দোয়া করো ভাইয়াকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। ভাইয়া, নিজামুদ্দিনকে গোলাম আজম ডেকে পাঠায় তার নিজের কাছে। নিজামুদ্দিন গোলাম আজমের কাছে যায়। আসসালামু আলাইকুম হুজুর, আমাকে ডেকেছেন?
ওয়ালাইকুম আসসালাম,
হ্যাঁ আসো।
জি হুজুর, বলেন।
শোনো নিজামুদ্দিন, সামনে আমাদের যুদ্ধ করতে হবে, প্রস্তুত হতে হবে তোমাকে।
কিসের যুদ্ধ হুজুর?
শয়তানের বিরুদ্ধে, তোমার মায়ের খুনির বিরুদ্ধে, তোমার দাদা দাদির খুনির বিরুদ্ধে, তোমার ফুফির খুনির বিরুদ্ধে, তোমার ভাইয়ের খুনির বিরুদ্ধে।
কি বলেন হুজুর, আমার মা দাদা দাদি ফুফিকে খুন করেছে কেউ? কিন্তু আব্বু তো বলেছিল আমার মা অসুস্থ হয়ে মারা গেছে, আর দাদা দাদি ফুফি দুর্ঘটনায় মারা গেছে।
তুমি তখন ছোট ছিলে তাই তোমাকে এসব কথা বলেছে, এখন তুমি বড় হয়েছ তাই তোমাকে বলছি।
কে খুন করেছে আমার পরিবারকে?
ইফরিত।
ইফরিত? ইফরিত কে?
আজ যাকে তুমি দেখেছিলে সেই ইফরিত। আজও তোমার ক্ষতি করতেই সে এসেছিল, কিন্তু ইয়াসিন তার বাধা হয়ে দাঁড়ায়, তাই সে ইয়াসিনকেই মেরে ফেলে। খবিশের বাচ্চাটা এখনো তাকে মেরে ফেলেননি কেন?
সে অনেক কথা, অন্য একদিন বলবো।
এখন থেকে নিজে যুদ্ধের জন্য প্রস্তুত করে নাও নিজেকে, হাতে বেশি সময় নেই।
কি করতে হবে আমাকে হুজুর?
সব তোমাকে আমি শিখিয়ে দিব, তুমি বেশি বেশি আমল করতে থাকো। আল্লাহর কাছে চাইবে, সব কিছু তিনি দিয়ে দেবেন।
ঠিক আছে হুজুর, কিন্তু কিন্তু হুজুর, আব্বু তো একা আছে, খবিশটা আব্বুর ক্ষতি করে যদি?
সে চিন্তা তুমি করো না, তোমার আব্বুর যেন কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা আমি করে রাখব।
ঠিক আছে হুজুর।
আচ্ছা আজ রেস্ট করো, কাল থেকে আমি আমল শিখিয়ে দিব তোমাকে।
ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম।
নিজামুদ্দিন চলে আসে গোলাম আজমের কাছ থেকে, আর মনে মনে প্রতিজ্ঞা করে যে আমার পরিবারের সদস্যদের যে হত্যা করেছে আমি তাকে ছাড়ব না। পরের দিন থেকে নিজামুদ্দিনকে গোলাম আজম বিভিন্ন আমল শিক্ষা দিতে থাকে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। গোলাম আজম গতবারে ইফ্রিতের যে শক্তি দেখেছিল সে এখন ভাবছে হয়তো সে আরো বেশি শক্তিশালী হয়ে এসেছে। চার দিন পর গোলাম আজম হুজুর আমার কাছে আসে।
আসসালামু আলাইকুম হুজুর।
ওয়ালাইকুম আসসালাম
হুজুর। নিজামুদ্দিন কেমন আছে?
আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি চিন্তা করো না। নিজামুদ্দিনকে নিয়ে একটুও চিন্তা করো না তুমি, আমি থাকতে ওর কোনো ক্ষতি কেউ করতে পারবে না।
জানি হুজুর, তবুও চিন্তা হয় যে।
কিছুই হবে না, আল্লাহর কাছে দোয়া করো সব কিছু যেন ঠিকঠাক থাকে।
ঠিক আছে হুজুর।
এই লাঠিটা তোমার কাছে রাখো, বিপদে পড়লে বিসমিল্লাহ বলে এইটি ব্যবহার করবে।
ঠিক আছে হুজুর।
আচ্ছা আমি আসি এখন।
ঠিক আছে হুজুর, আমার ছেলেটাকে দেখে রাখবেন দয়া করে।
রাখব, আসি।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। গোলাম আজম চলে যায়। জানি না আল্লাহ আমাদের কপালে কি লিখে রেখেছে। নিজামুদ্দিন ওখানে গোলাম আজমের কাছে বিভিন্ন আমল শিখছিল। গোলাম আজম যুদ্ধের জন্য পুরো প্রস্তুতি নিয়ে নেয়। বন্দি থেকে মুক্তি পাবার পর ইফরিত যে শক্তি আর সৈন্য নিয়ে এসেছিল, নিশ্চয়ই এবার এর থেকে আরো বেশি শক্তি আর সৈন্য নিয়ে আসবে। তাই গোলাম আজম এবার আগের মতো ভুল করবে না, সেও সৈন্য তৈরি করে নিচ্ছে। এবার ইফরিতকে ছাড়া যাবে না, অনেক ক্ষতি করেছে আমাদের মানুষের সে, এবার আর বেঁচে ফিরতে পারবে না ইফরিত, আল্লাহ যদি সহায় হয়। গোলাম আজম নিজামুদ্দিনকে বেশ ভালো করেই প্রস্তুত করে নিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছিলাম, সাথে গোলাম আজমের দেওয়া লাঠিটা সাথে ছিল। হঠাৎ পেছন থেকে তান্নির ডাক শুনতে পাই, মনের ভুল মনে করে হাঁটতে থাকলাম। আবার পেছন থেকে ডাক আসলো, হেই শুনছ? আমি এবার থমকে গেলাম। আমি পিছে ঘুরে দেখলাম তানি প্রেগনেন্ট অবস্থায় রক্তাক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তান্নি, কি হয়েছে তোমার? আমার সন্তানটাকে বাঁচাও তুমি, ওরা আমার সন্তানকে নিয়ে যাবে। তখনই কয়েকজন অবয়ব এসে তান্নিকে ধরে ফেলে। একজন দুহাত দিয়ে তান্নির পেট চিরে পেটের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। তান্নি তখন ব্যথায় চিৎকার করতে থাকে। তান্নির পেটে হাত ঢুকিয়ে বাচ্চাটাকে টেনে বের করে আনে। বাচ্চাটার নাড়ি তান্নির সাথেই লেগেছিল আর তান্নির পেট থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। একজন অবয়ব সেই রক্ত চেটে চেটে খাচ্ছিল আর তান্নি চিৎকার করে কান্না করছিল। যে তান্নির পেট থেকে বাচ্চাটা বের করেছিল, সে এবার তান্নির পেটের উপর পা রেখে বাচ্চাটাকে হ্যাচকা টান দিয়ে নাড়িটা ছিঁড়ে ফেলে। বাচ্চাটা তখন কান্না করে ওঠে, তান্নি ব্যথায় জোরে চিৎকার করে ওঠে। তান্নির থেকে বাচ্চাটাকে আলাদা করার পর অবয়বগুলো বাচ্চাটাকে নিয়ে টানা হ্যাচড়া করতে থাকে। চোখের সামনে বাচ্চাটাকে ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেলে আর এদিকে তান্নি তখন চিৎকার করে কান্না করতে থাকে। তান্নির কান্না এক পর্যায়ে হাসিতে পরিণত হয়, জোরে জোরে হাসতে থাকে তান্নি। তান্নি হাসতে হাসতে বলে,
এই হারামির বাচ্চারা আমাকে ওর কলিজাটা দে, আমি ওর কলিজাটা খাওয়ার জন্য ওকে পেটে রেখেছি। এই নিন মা, আপনি খান, কলিজাটা আপনি খান, আমরা তো খেয়েছি ওর গরম তাজা রক্ত।
এই বলে বাচ্চাটার বুক চিরে কলিজাটা বের করে তান্নিকে দেয়।
একদম তাজা কচি কলিজা, কলিজার গন্ধে জিভে পানি চলে আসছে।
এই বলে তান্নি তখন জিহ্বাটা বের করে চাটতে থাকে। আমি শুধু দেখে যাচ্ছি, নড়াচড়া করার শক্তিটুকু পাচ্ছিলাম না, শরীর অবশ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি শূন্যে ভেসে আছি। আমি চোখ বন্ধ করে দোয়া পড়ছিলাম, যখন চোখ খুলি নিজেকে অন্য একটা জায়গায় আবিষ্কার করি। চারপাশে উঁচু উঁচু স্তূপে শুধু আগুন জ্বলছিল। ভালো করে দেখে মনে হচ্ছিল হয়তো শ্মশান হবে এটা। হঠাৎ চাপা হাসির শব্দ শুনতে পেলাম, সেদিকে তাকিয়ে দেখলাম কিছু মেয়ে অবয়ব মুখ চেপে হাসছে। তখনই আব্বা মা দাদি সুলতানার আর তান্নির আর্তনাদ শুনতে পেলাম। আমি চারদিকে খুঁজতে থাকি, কোথাও কাউকে দেখতে পেলাম না। চিৎকারের শব্দ তখন আরো জোরে হতে থাকে আর অবয়বগুলো জোরে জোরে হাসতে থাকে। হঠাৎ খেয়াল করলাম পাঁচটা চিতার মধ্য থেকে পাঁচজন চিৎকার করে উঠতে থাকে, তাদের শরীরে আগুন দাউ দাউ করে জ্বলছিল। চিতা থেকে উঠে তারা এক পা করে আমার দিকে আসছিল, চারদিক থেকে আমার কাছে আসছিল তারা। আমার কিছুটা কাছে আসতেই দেখতে পেলাম আর কেউ নয়, সামনে থেকে আসছে আব্বা আর আর ডান সাইড থেকে আসছে সুলতানা, বাম সাইড থেকে দাদি আর পেছন থেকে আসছে তান্নি। দাও দাও আগুনে তাদের শরীরগুলো পুড়ে মাংস খুলে খুলে পড়ছিল। আমার কিছুটা দূরত্বে তারা সবাই দাঁড়িয়ে যায়। সামনে থেকে মা করুণ সুরে বলল, আকাশ বাবা আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমাকে বাঁচা আকাশ, হায় বাবা হায়।
ডান দিক থেকে তখন বলল, নাতি আমার শরীর পুড়ে যাচ্ছে রে, দেখ শরীর পুড়ে মাংস খুলে পড়ছে, আমাকে বাঁচা নাতি, আমাকে বাঁচা। দাদি বলল, ডান দিক থেকে সুলতানা কান্না জড়িত কণ্ঠে বলল, ভাইয়া হি ভাইয়া আমাকে বাঁচা, ভাইয়া শয়তানগুলো আমাকে আবার কুকুর শেয়ালের মতো ছিঁড়ে খাবে, আমাকে বাঁচা ভাইয়া। তখনই কিছু অবয়ব এসে সুলতানার উপর ঝাঁপিয়ে পড়ে, সুলতানাকে ধরে টানা হেঁচড়া করে ওকে উলঙ্গ করছিল। সুলতানা তখন করুণ সুরে চিৎকার করছিল, শেয়াল কুকুরের মতো টানা হেঁচড়া করে সুলতানার দেহকে ভোগ করতে থাকে তারা। তখনই পেছন থেকে তান্নির চিৎকার শুনে পেছনে তাকাই। তখন তান্নি বলল, ওগো আমাকে আর আমার সন্তানটাকে বাঁচাও, শয়তানগুলো আমার সন্তানকে মেরে ফেলবে, বাঁচাও আমাদের। তখনই কয়েকজন এসে তান্নিকে নিচে ফেলে দিয়ে চারজন হাত পা চেপে ধরে, আর একজন তান্নির উপর উঠে দুপাশে দু পা দিয়ে তান্নির পেটে তার বড় বড় নখ দিয়ে খামচি মেরে ধরে। তান্নি তখন ব্যথায় চিৎকার করতে থাকে, দু হাত দিয়ে তান্নির পেট চিরে ফেলে তান্নির বুকের উপর এক পা দিয়ে হ্যাচকা একটা টান দেয়। তান্নি অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল আর চিৎকার করে যাচ্ছিল। তখন দাদির চিৎকার শুনলাম, দাদির দিকে ঘুরে ঘুরে দেখি কয়েকজন দাদির গলার চেন পেঁচিয়ে টানছিল। তখন দাদিকে ধরে উপরে শূন্যে উঠিয়ে নিয়ে যায়। তখন জবাই করা মুরগিকে ছেড়ে দিলে যেমন ছটফট করে, ঠিক তেমনি দাদি ছটফট করছিল। তখনই শুনি মা চিৎকার করে বলছে, আকাশের বাপ। আমি ঘুরে দেখি কয়েকজন আব্বাকে মাটিতে ফেলে দা বটি দিয়ে কোপাচ্ছে, আর মা চিৎকার করে যাচ্ছে। এক পর্যায়ে একজন আব্বার বুক চিরে দু হাত দিয়ে টেনে দু ভাগ করে ফেলল। তখন অবয়বটা উচ্চ স্বরে হাসি দিয়ে আব্বার কলিজাটা চিরে বের করে আনে, কলিজাটা চুয়ে চুয়ে রক্ত পড়ছিল, আর সেই অবয়বটা রক্তগুলো চেটে চেটে খাচ্ছিল। সে উঠে দাঁড়াতেই বাকি অবয়বগুলো আব্বার দিকে ঝাঁপিয়ে পড়ল, কেউ কেউ হাত কেউ পা টেনে ছিঁড়ে ফেলল তারা। আমি নির্বাক হয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। সব অবয়ব তখন আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে সেগুলো খেতে থাকে। তখনই সুলতানার চিৎকারে ওদিকে ঘুরে দেখি আমার বোনটাকে শয়তানগুলো শেয়াল কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে। আমার পিছনে ঘুরে দেখি তান্নি এখনো যন্ত্রণায় ছটফট করছিল, আর যে বাচ্চাটাকে বের করছিল সে বাচ্চাটা দু হাত দিয়ে পা আর মাথা ধরে টেনে ছিঁড়ে দুভাগ করে ফেলে। দাদির চিৎকার বেড়ে যায়। দাদির দিকে তাকিয়ে দেখি দাদির জিহ্বা টেনে বের হয়ে প্রায় মাটিতে লেগে যাচ্ছিল, আর মনে হচ্ছিল চোখগুলো এখনই বের হয়ে আসবে। হঠাৎই দাদির চোখগুলো স্পিনের মতো লাফিয়ে বেরিয়ে পড়ল, চোখগুলো গড়িয়ে গড়িয়ে আমার দিকে আসছিল। তখনই মায়ের চিৎকার শুনে মার দিকে ঘুরে দেখি আবার সেই অবয়বগুলো আব্বার মতো করে মাকে মেরে কলিজা হাত পা ছিঁড়ে খাচ্ছিল আর ভয়ঙ্কর ভাবে হাসি দিচ্ছিল। এ যেন আমার সাথে আবার পুনরাবৃত্তি হচ্ছে, আমার চোখের সামনে পরিবারের সবাইকে মরতে দেখছি আবার। ভয়ঙ্কর অবয়বগুলো তখন জোরে জোরে হাসতে থাকে। তখন দেখলাম একটা মেয়ে অবয়ব আমার দিকে এগিয়ে আসছে, আমার কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল,
কিরে ছোড়া, ভয় পাইছিস? আবার পরিবারকে একসাথে মরতে দেখে কষ্ট হচ্ছে? আরে,
আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তখন অবয়বটা আবার বলল,
জানিস রে ছোকরা, তোর বাচ্চার খলিজাটা কেমন স্বাদ জানবি কি করে? ছোকরাকে তো তুই খাসনি, খেলে বুঝতি তোর তোর ছেলের কলিজাটার কি স্বাদ। মা শুধু ওর ছেলের কলিজাটার স্বাদ না, ওর বউয়ের কলিজাটাও সেই স্বাদ।
মেয়ে অবয়বটার পেছন থেকে তিনজন ছেলে অবয়ব এসে দাঁড়ায় মেয়ে অবয়বটার ঠিক পেছনে।
তাই নাকি? খেয়েছিস? হ্যাঁ মা, ওর সামনেই খেয়েছি, কিন্তু ও বুঝতেও পারেনি। ওর সামনে কি করে খেলে? অ্যাম্বুলেন্স করে যখন নিয়ে যাচ্ছে ওর বউকে, তখন আমরা ওর সামনে ওর বউয়ের কলিজাটা বের করে খেয়েছিলাম। বেচারা ছেলেকে ধরে বসে কান্না করছিল সে, কিন্তু বুঝলই না ওর সামনেই ওর বউয়ের কলিজাটা আমরা বের করে খেয়েছি। মা সবার কলিজা তো খেয়েছি, কিন্তু এর কলিজাটাকে কে খাবে মা? এর কলিজা তোর বাপ খাবে। তাহলে দেরি করছি কেন? জামারটাকে এখনই ধরে নিয়ে যাই বাবার কাছে। যা, ধরে নিয়ে আয় জামারটাকে, ধরে নিয়ে আয়।
দুজন অবয়ব তখন আমার দিকে আসছিল আমাকে ধরার জন্য। আমি নড়তে পারছিলাম না এক পাও, শরীর কেমন জানি ভারী হয়ে গেছে। মনে হচ্ছিল আমার শরীরের উপর ভারী কোনো বস্তু তুলে দিয়েছে কেউ। অবয়বগুলো আমার কাছে আসতে থাকে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম, মনে হচ্ছিল আজ আমার শেষ দিন, গুনাজমকে স্মরণ করছিলাম। অবয়বগুলো আমার কাছে এসে আমাকে ধরতে হাত বাড়ায়, তখন আমি ভয়ে দু হাত উপরে উঠাই, আর সাথে সাথে অবয়ব দুটো ছিটকে গিয়ে পড়ল। তখন খেয়াল করলাম আমার হাতে গোলাম আজমের দেওয়া লাঠিটা আছে। তখন মেয়ে অবয়বটা চিৎকার করে বলল,
হে জামারে বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেদের লাঠি দিয়ে মারিস, আজ তুই মরবি আমার হাতে। মা, ও মারেনি, ওর হাতের লাঠিটা স্পর্শ হওয়াতে আমরা ছিটকে পড়ে গেলাম। এই জামারে বাচ্চা, এই লাঠি কই পাচ্ছিস তুই? ও, তোর চামচা দিছে তোকে না, কিন্তু লাঠি দিয়ে কি করবি? আজ তো তুই মরবি আমার হাতে। এই যা, ওই জামারে বাচ্চাটাকে টেনে নিয়ে আয়।
তখনই অবয়বগুলো পেছনে চলে গেল। কিছুক্ষণ পর ওরা একজনকে টানতে টানতে নিয়ে আসে, যাকে নিয়ে এসেছিল তাকে দেখে আমার শরীর শিউরে উঠল। ওরা নিজামুদ্দিনকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। নিজামুদ্দিনকে সামনে এনে আমাকে দেখিয়ে বলল,
কি রে জামার, চিনতে পারছিস এটা কে?
নিজামুদ্দিনকে দেখে মনে হচ্ছিল অনেক মেরেছে ছেলেটাকে। নিজামুদ্দিন ব্যথায় কোকাতে কোকাতে বলল, আব্বু আমাকে বাঁচাও, আব্বু শয়তানগুলো আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও আব্বু। তখন দুজন নিজামুদ্দিনের হাত দুদিকে ধরে, তারপর দাঁড়া করিয়ে ধরে, আর একজন কাঁটা যুক্ত চাবুক দিয়ে মারতে থাকে। একবার মেরে চাবুক যখন টান দিচ্ছিল, তখন চাবুকের সাথে রক্ত ছিটকে আসছিল। ছেলেটা তখন চিৎকার করে কান্না কান্না করতে করতে আমাকে বলল, আব্বু আমাকে বাঁচাও, আব্বু আমাকে মেরে ফেলবে ওরা, তুমি লাঠি ফেলে দাও, না হলে আমাকে ওরা মেরে ফেলবে। নিজামুদ্দিনকে তখন আরো জোরে চাবুক দিয়ে মারতে লাগলো ওরা। নিজামুদ্দিনের শরীর বেয়ে রক্ত পড়ছিল, চাবুকের সাথে নিজামুদ্দিনের মাংস লেগে আছে।
তোর ছেলে কি বলছে শুনতে পাচ্ছিস না, নাকি চোখের সামনে ছেলের মরণ দেখবি?
নিজামুদ্দিন করুণ সুরে বলল, আব্বু ফেলে দাও লাঠিটা, আমাকে মেরে ফেলছে ওরা আব্বু। আহ,
আব্বু ফেলে দাও প্লিজ, ফেলে দাও লাঠিটা।
তোর চোখের সামনে তোর ছেলেটাকে আজ মেরে ফেলব। সবার মৃত্যু তো চোখের সামনেই দেখেছিস, এখন ছেলের মৃত্যুটাও চোখের সামনেই দেখে নে। মারতে থাক জানোয়ারের বাচ্চাটাকে, যতক্ষণ না ওই জানোয়ারটা লাঠি না ফেলে দেয়।
আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, চোখের সামনে ছেলের এমন নির্মম অত্যাচার সহ্য করতে পারছিলাম না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, লাঠিটা ফেলে দিতে চাইলাম কিন্তু মনটা সায় দিচ্ছিল না। মনটা বারবার বলছিল ফেলিস না, লাঠি ফেলিস না। গিয়ে যে ছেলেকে বাঁচাবো সেই শক্তিটাও পাচ্ছিলাম না। আমি আমার জায়গা থেকে এক চুল পরিমাণ নড়তে পারছিলাম না। তখন মেয়ে অবয়বটা বলল,
এই জানোয়ারের বাচ্চাটাকে মেরে ফেল।
তখনই যে অবয়বটা মারছিল সেই অবয়বটা একটা তলোয়ার বের করল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, চোখের সামনে ছেলেকে মরতে দেখব, এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে। শুধু চিৎকার করে কান্নাটাই করতে পারছি না, আমার মুখ যেন বন্ধ হয়ে গেছে, একটা শব্দও বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। দুজন অবয়ব তখন নিজামুদ্দিনের মাথাটা নুইয়ে ধরেছিল, আর অবয়বটা তলোয়ার নিয়ে এগিয়ে এলো নিজামুদ্দিনের কাছে। তখন নিজামুদ্দিন অসহায় করুণ সুরে বলল, আব্বু আমাকে বাঁচিয়ে নাও, হাতের লাঠিটা ফেলে দাও আব্বু, আমাকে মেরে ফেলবে ওরা। কেমন বাবা তুমি, চোখের সামনে ছেলের মৃত্যু দেখছো? আমার চোখ দিয়ে তখন পানি বের হতে থাকে।
কি দেখছিস, এক কোপে জানোয়ারের বাচ্চাটার মাথাটা দেহ থেকে আলাদা করে দে।
অর্ডার শোনা মাত্রই অবয়বটা তলোয়ার উঠিয়ে এক কোপে নিজামুদ্দিনের দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। আমার ভিতরটা ফেটে যাচ্ছিল, ছেলের মাথাবিহীন দেহটা তখন কাটা মুরগির মতো লাফালাফি করছিল। চোখের সামনে ছেলের দেহটা ছটফটাচ্ছিল আর রক্ত বেয়ে মাটি লাল হয়ে যাচ্ছিল। আমি শুধু নীরবে কান্না করে যাচ্ছিলাম। তখনই কুকুরের ডাক শুনলাম। মনে হচ্ছিল একসাথে 8-10টা কুকুর এইদিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর দেখলাম 8-10টা কুকুর একটা গাড়িকে টেনে নিয়ে আসছিল আকাশ পথে। কুকুরের গাড়িটা দেখে ছেলে তিন অবয়ব মেয়ে অবয়বটার পেছনে গিয়ে দাঁড়ায়। কুকুরগুলো গাড়ি নিয়ে নিচে নেমে আসে, ওই অবয়বগুলোর থেকে কিছুটা দূরে। আমি দূর থেকে দেখলাম গাড়ি থেকে একটা অবয়ব নামছে। ধীরে ধীরে অবয়বটা ওই অবয়বগুলোর দিকে যাচ্ছিল। তখন খেয়াল করলাম অবয়বটার একটা হাত অর্ধেক নেই, মনে হচ্ছে কেউ কেটে দিয়েছে। তখনই ইফরিতের কথা মনে পড়ে গেল। এই কি তাহলে ইফরিত? নিজামুদ্দিনও বলেছিল একটা কাটা হাতওয়ালা অবয়ব সেদিন তাদের ধরেছিল, আর গোলাম আজমও বলেছিল এটা ইফরিত। যখন ওদের কাছে আসলো তখন অবয়বটাকে দেখতে পেলাম। হ্যাঁ, এটা ইফরিত। আমার চেনার ভুল হবার কথা না, কারণ আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। ইফরিত তখন ওই অবয়বগুলোকে ধমক দিয়ে বলল,
এই তোরা এখানে কি করছিস? তোদের মানা করেছিলাম না এখানে একা একা আসবি না, তবু এলি কেন? একা কই এসেছি, মায়ের সাথে এসেছি। চুপ কর, মুখে মুখে কথা বলবি না, না হলে এক কোপে মাথাটা দেহ থেকে আলাদা করে দেব। আর চক্ষিনে, তুমি এভাবে এখানে কেন এসেছো?
মেয়ে অবয়বটা তখন ইফরিতের দিকে ছুটে গিয়ে ইফরিতের গলা চেপে ধরে এবং বলে,
তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকিস, গলাটা টেনে ছিঁড়ে ফেলবো তোর।
ইফরিতের কুকুরগুলো তখন গর্জন দিতে থাকে। ইফরিত এবার যক্ষিণের হাতটা গলা থেকে ছাড়িয়ে নিয়ে বলল,
তুমি আমার বড় ভাইয়ের বউ বলে আজ বেঁচে গেলাম, তোমার জায়গায় অন্য কেউ হলে আমার গলা অব্দি আসতে পারত না। একবার ক্ষমা করে দিয়েছি, পরের বার আর করব না, ধর থেকে মাথাটা আলাদা করে দেব।
যক্ষিণী তখন রেগে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে,
গঙ্গা চড়া ভুলে যেও না, আমার কি ক্ষমতা আছে, আর একটা কথা বললে ভুলে যাব তুমি আমার স্বামীর ছোট ভাই, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, গোলা আমাজন আসতেছে এইদিকে, চলো চলো সবাই এখান থেকে।
এই বলে গঙ্গাচড়া তার কুকুরের গাড়িতে উঠে চলে যায়, তার পেছনে পেছনে যক্ষিণী আর তার ছেলেরাও চলে যায়, সাথে সাথে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে পাশে রেজা সাহেবকে দেখতে পাই, তাকে দেখেই আমি টুকরে কান্না করে উঠি। উঠে বসে রেজা সাহেবকে কান্না করতে করতে বললাম, হুজুর আমার ছেলেটাকে ওরা মেরে ফেলেছে, আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারলাম না, আমার চোখের সামনে আমার ছেলেটাকে ওরা মেরে ফেলেছে, আমি শুধু চেয়ে চেয়ে দেখে গেছি, শেষ পর্যন্ত আমি আমার ছেলেটাকেও হারালাম হুজুর। শান্ত হও আকাশ, কিছুই হয়নি, সব ঠিক আছে। কি ঠিক আছে হুজুর, আমি আমার চোখের সামনে আমার ছেলেকে মরতে দেখেছি আর আপনি বলছেন সব ঠিক আছে, ছেলে তো আমার মারা গেছে। আকাশ, নিজামুদ্দিনের কিছুই হয়নি, নিজামুদ্দিন এখনো বেঁচে আছে। সান্ত্বনা দিবেন না হুজুর, চোখের সামনে ছেলের দেহ থেকে মাথাটা আলাদা হতে দেখেছি আমি, ওই যক্ষিণী আর তার ছেলেরা আমার সামনেই আমার ছেলেকে মেরেছে, আর আর আপনি বলছেন নিজামুদ্দিন এখনো বেঁচে আছে, তাহলে আমি কি ভুল দেখেছি, এত কাছ থেকে নিজের ছেলেকে দেখেও চিনতে পারবো না আমি। হ্যাঁ আকাশ, তুমি যা দেখেছো সব ভুলই দেখেছো, তোমাকে যা দেখানো হয়েছে সব মায়া ছিল, তোমার হাতে এই লাঠি ছিল বলে তোমাকে মারতে পারেনি, তাই তোমাকে ভয় দেখানো হয়েছে যাতে তুমি লাঠি ছেড়ে দাও, তুমি যদি লাঠি ফেলে দিতে তাহলে যক্ষিণী তোমায় মেরে ফেলত। মায়া? কিসের মায়া? যক্ষিণী মায়ার রানী, যে কোনো জিনিস সে মায়া জাদু করে তোমার সামনে ঘটাতে পারে, তোমাকেও মায়া জাদু করেছিল যক্ষিণী, তাই সে যা দেখাতে চেয়েছিল তুমি ঠিক তাই দেখেছো, কিন্তু যক্ষিণী কেন তোমার উপর আক্রমণ করল? তাহলে তাহলে নিজামুদ্দিন কোথায়? গোলাম আজম হুজুরের সাথে আছে, তুমি চিন্তা করো না, গোলাম আজম হুজুর যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ নিজামুদ্দিনের ক্ষতি কেউ করতে পারবে না, নিজের জীবন দিয়ে হলেও সে নিজামুদ্দিনকে বাঁচাবে। গোলাম আজম হুজুর সেদিকেই গেছে, আজই ইফরিতের শেষ দিন। এদিকে গঙ্গাচড়া তার কুকুরের গাড়িতে করে যাচ্ছে আর পেছনে পেছনে যক্ষিণী তার ছেলেদেরকে নিয়ে যাচ্ছে। গোলাম আজম তার সাথীদেরকে নিয়ে ইফরিতকে খুঁজছে। এক পর্যায়ে গোলাম আজম দেখতে পায় ইফরিত তার কুকুরের গাড়িতে করে পালাচ্ছিল আর তার পেছনে যক্ষিণী ছিল। গোলাম আজম তখন হুঙ্কার দিয়ে ওঠে, ইফরিত খবিশের বাচ্চা দাঁড়া, আজ তোর শেষ দিন। গঙ্গাচড়া তখন পিছনে ঘুরে যক্ষিণীকে বলল,
থামবে না, থামবে না, চলতে থাকো,
গোলাম আজম পেছন থেকে তাদের ওপর আক্রমণ করতে থাকে, কিন্তু গঙ্গাচড়া না থেমে চলতেই থাকে। তখন গোলাম আজম একটা তীর মারে, সেটা গিয়ে যক্ষিণীর এক ছেলের গায়ে লাগে, সাথে সাথে সে নিচে পড়ে যেতে থাকে। যক্ষিণী তখন চিৎকার করে ছেলেকে ধরতে যায়। গঙ্গাচড়া তখন জোর গলায় বলে ওঠে,
যক্ষিণী যেও না, চলতে থাকো।
কিন্তু যক্ষিণী গঙ্গাচড়ার কথায় কান না দিয়ে তার ছেলের দিকে যায়। যক্ষিণীর ছেলে পড়ে যায় এক গহীন বনে। যক্ষিণী যেতে যাওয়া দেখে গঙ্গাচড়া ঘুরে আসে এবং বনে নামে। যক্ষিণী ততক্ষণে তার ছেলের লাশের কাছে চলে এসেছে। ছেলের লাশ ধরে যক্ষিণী কান্না করতে থাকে। গঙ্গাচড়া তখন যক্ষিণীকে বলে,
ভাবি তুমি এদের নিয়ে এখনই এখান থেকে চলে যাও, গোলাম আজম তার দলবল নিয়ে আসছে। চুপ কর গঙ্গাচড়া, যে আমার ছেলেকে মেরেছে তাকে আমি ছাড়ব না। ওই গোলাম আজমকে না মেরে আমি এখান থেকে যাব না। এক ছেলে হারিয়েছ, বাকি দুই ছেলেকে হারাতে না চাইলে এখনই এখান থেকে চলে যাও। কিন্তু আমার ছেলে, আমি ওকে নিয়ে আসব, তুমি এদের নিয়ে এখনই এখান থেকে চলে যাও।
যক্ষিণী গঙ্গাচড়ার কথা মতো সেখান থেকে চলে যায়। গঙ্গাচড়া তখন ভাইপোর লাশটা তার গাড়িতে উঠিয়ে যেতে ধরে। তখনই বিশাল এক আগুনের গোলা এসে গঙ্গাচড়ার গাড়ির পাশে পড়ে। সাথে সাথে গঙ্গাচড়া গাড়ি থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে যায়, আর গঙ্গাচড়ার ভাইপোর লাশ একদিকে গিয়ে পড়ে। গঙ্গাচড়ার কুকুরগুলো তখন একসাথে ডেকে ওঠে। গঙ্গাচড়া উঠে দাঁড়িয়ে দেখে গোলাম আজম তখন তার সামনে দল বল নিয়ে দাঁড়িয়ে আছে। গোলাম আজম তখন বলল, ইফরিত তুই দুইবার বেঁচে ফিরেছিস, কিন্তু আজ তুই বাঁচতে পারবি না, আজ তোকে মরতেই হবে।
তুই মারবি আমাকে? গতবারে মরতে ধরেছিলি তুই, আর তুই আমাকে মারতে এসেছিস? তোর সাহস তো কম না দেখছি। আজ তোরা সব মরবি আমার হাতে।
এই বলে গঙ্গাচড়া বিশাল আকৃতি ধারণ করতে থাকে। মুখটা যেন কুকুরের মতো হয়ে যাচ্ছিল, আর পুরো শরীরে তার কুকুরের মতো ঘন লোমে ভরে যাচ্ছিল। কুকুরগুলো তখন গঙ্গাচড়ার পাশে এসে দাঁড়ায়। ধীরে ধীরে কুকুরগুলো বিশাল আকৃতি ধারণ করে। গঙ্গাচড়া এক হাতে তলোয়ার ধরে। গোলাম আজম তখন হাতে তলোয়ার নিয়ে গঙ্গাচড়ার দিকে আক্রমণ করতে যায়। গঙ্গাচড়াও গোলাম আজমের দিকে আসতে থাকে। গঙ্গাচড়ার এক হাত দিয়ে যুদ্ধ করতে থাকে। এক হাত দিয়ে যুদ্ধ করলেও গোলাম আজম গঙ্গাচড়ার সাথে পেরে উঠছিল না। গোলাম আজমের সাথীরাও তখন গোলাম আজমকে সাহায্য করতে আসে, কিন্তু গঙ্গাচড়া ছিল খুবই দ্রুত। গোলাম আজমেরা গঙ্গাচড়াকে আঘাত করতে পারছিল না। গোলাম আজম তখন কুরআনের আয়াত পড়ে গঙ্গাচড়াকে প্রতিহত করতে চায়, কিন্তু তাতেও কিছু হয় না গঙ্গাচড়ার। গঙ্গাচড়া তখন হাসতে হাসতে বলে,
গোলাম আজম, তোর এই কুরআনের আয়াত আমার কিছুই করতে পারবে না, এগুলো তো আমিও জানি রে, শুনবি?
গঙ্গাচড়া তখন জোরে জোরে কুরআন পড়তে থাকে। গোলাম আজম সহ বাকি সবাই অবাক হয়ে শুনছিল সেটা। গঙ্গাচড়া থেমে গিয়ে বলে,
দেখছিস আমি তোর কুরআন পড়তে পারি, কিন্তু আমি যা পারি তুই তা পারিস না।
এই বলে গঙ্গাচড়া মন্ত্র পড়তে থাকে। এদিকে একে একে গোলাম আজমের সাথীরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যায়। কেউ কারো জায়গা থেকে নড়তে পারছিল না। গঙ্গা চড়ার কুকুরগুলো তখন একে একে গোলাম আজমের সাথীদের কামড়ে টেনে ছিঁড়ে ফেলতে থাকে। গোলাম আজম অবাক হয়ে দেখছিল। রেগে গিয়ে গোলাম আজম গঙ্গা চড়ার দিকে আক্রমণ করতে যায়। চোখের পলকেই গঙ্গা চড়া গোলাম আজমের হাত ধরে কানের কাছে গিয়ে মন্ত্র পড়ে। কিছু বুঝে ওঠার আগেই গোলাম আজম যেন ফ্রিজ হয়ে যায়। বাকিদের মতো গোলাম আজমও নিজের জায়গা থেকে নড়তে পারছিল না। তখন গঙ্গা চড়া হাসতে শুরু করে। গঙ্গা চড়ার কুকুরগুলো হিংস্র হয়ে গোলাম আজমের দিকে এগোতে থাকে। কুকুরগুলো যখন গোলাম আজমের কাছে আসে তখন গঙ্গা চড়া হুঙ্কার দিয়ে বলে,
এই দাঁড়া, এটা আমার শিকার। আমি নিজ হাতে মাথাটা ওর দেহ থেকে আলাদা করে দেব।
এই বলে গঙ্গা চড়া তলোয়ার চালায় গোলাম আজমের গলা বরাবর। ঠিক তখনই গঙ্গা চড়ার তলোয়ার আটকে দেয় আর একটা তলোয়ার। যে তলোয়ার শূন্যে গঙ্গা চড়ার তলোয়ারকে আটকে দিয়েছে, গঙ্গা চড়া অবাক হয়ে সেই তলোয়ারটা দেখতে থাকে। তখন গঙ্গা চড়া গোলাম আজমের হাতের দিকে তাকিয়ে দেখে আর অবাক হয়ে যায়, কারণ গোলাম আজমের তলোয়ার তার হাতেই ছিল। তাহলে এই তলোয়ার কোথা থেকে আসলো? গঙ্গা চড়া তখন কিছু শুনতে পায় পাশ থেকে। সেদিকে তাকাতেই চমকে যায় সে। গঙ্গা চড়া দেখে একজন বসে কি যেন পড়ছে, আর তার শরীর থেকে নূরের মতো আলো বের হচ্ছে, সাথে সুন্দর একটা সুঘ্রাণ আসছে। গঙ্গা চড়ার চোখ সহ্য করতে পারে না সেই আলো, সাথে সাথে সে চোখ বন্ধ করে নেয়। সুঘ্রাণ সারা বনে ছড়িয়ে যায়, কিন্তু এই সুঘ্রাণ যেন গঙ্গা চড়া আর তার কুকুরেরা নিতে পারছে না। যন্ত্রণায় কাতরাতে থাকে গঙ্গা চড়ার কুকুরগুলো, সেই সাথে গঙ্গা চড়া যন্ত্রণায় চিৎকার করতে থাকে। সেই লোকটা তখন তার পরনের কাপড় থেকে একটা সুতা বের করে নিয়ে কিছু পরে ফু দিয়ে উড়িয়ে দেয়। সুতাটি গিয়ে গঙ্গা চড়াকে ধীরে ধীরে পেঁচিয়ে ফেলে। গঙ্গা চড়া তখন বাঁধা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর লোকটা আবার কিছু একটা পরে হাতে তিনটা তালি মারে, সাথে সাথে গোলাম আজম সহ সবাই নর্মাল হয়ে যায়। গোলাম আজম সহ সবাই অবাক হয়ে সেই দিকে তাকিয়েছিল। অনেকেই বলছিল এমন সুঘ্রাণ তারা আগে কখনো পায়নি। লোকটা তখন ধীরে ধীরে উঠে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সেই সাথে আলো আর সুঘ্রাণ কমতে থাকে। লোকটা যখন ওদের কাছে আসে তাকে দেখে সবাই চমকে যায়। লোকটা আর কেউ নয়, সে নিজামুদ্দিন। আকাশ আর রেজা সাহেবের কথোপকথন। আচ্ছা, তুমি কি দেখেছিলে বলো তো? হুজুর, যখন আমার সামনে নিজামুদ্দিনকে ওরা মেরে ফেলে, তারপরেই কুকুরের গাড়িতে করে একজন আসে। গাড়ি থেকে যখন সে নামে তখন দেখলাম তার হাত একটি কাটা। তাহলে ওটা ইফরিত হবে। সেদিন যুদ্ধে ইফরিতের এক হাত কেটে দিয়েছিল গোলাম আজম হুজুরের ভাই। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমিও ইফরিত ভাবছিলাম, কারণ ইফরিতকে আমি খুব কাছ থেকে দেখেছি। কিন্তু যখন যক্ষিণী ইফরিতকে অন্য নামে ডেকেছিল। কি বলে ডেকেছিল? গঙ্গাচড়া। হ্যাঁ, গঙ্গাচড়া বলে ডেকেছিল। আর বলেছিল, তুমি যদি আমার স্বামীর ছোট ভাই না হতে তাহলে তোমার কল্লা টেনে ছিঁড়ে ফেলতাম। কি বলো আকাশ? হ্যাঁ হুজুর। তাহলে সেদিন ইফরিত আসেনি, অন্যজন এসেছিল। আকাশ,
তুমি থাকো, আমাকে গোলাম আজম হুজুরের কাছে এখনই যেতে হবে, এখনই। রেজা সাহেব তখন চলে যায়। এদিকে সবাই নিজামুদ্দিনকে দেখে অবাক হয়ে আছে। তখন গোলাম আজম বলল, নিজামুদ্দিন?
হ্যাঁ হুজুর।
আমি, একটু আগে তুমি কি করছিলে? এই আলো আর সুঘ্রাণ আসছিল তোমার কাছ থেকে কিভাবে?
জানি না হুজুর, কিভাবে এসেছে আমি জানি না। যখন আপনাকে শয়তানটা মারতে চেয়েছিল, আমি শুধু একটা গাছের ডাল ভেঙে বিসমিল্লাহ বলে ছুঁড়ে মেরেছিলাম। তখন শরীর কেমন জানি গরম হতে শুরু করেছিল। তখন আমি গাছের নিচে বসে পড়ি, তারপর আমার আর কিছু মনে নেই। যখন হুশ ফেরে তখন দেখি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন। শয়তানটা কোথায় হুজুর?
খবিশটাকে তো তুমি বেঁধে ফেলেছো।
কি বলেন হুজুর?
আমি বেঁধেছি?
হ্যাঁ, তুমি বেঁধেছ। ওই দেখো, শয়তানটা পড়ে আছে।
নিজামুদ্দিন তাকিয়ে দেখে সত্যি সত্যি পড়ে আছে গঙ্গাচড়া। তখন নিজামুদ্দিন রেগে বলল,
ইফরিত, খবিশের বাচ্চা, তুই আমার ভাইকে মেরেছিস, তুই আমার পরিবারকে মেরেছিস, আজ তোর গর্দান আমি কাটব।
হ্যাঁ নিজামুদ্দিন, তোমার হাতেই এই খবিশটার মৃত্যু আছে। এই খবিশটাকে ধরে নিয়ে আসো কেউ, আজই এর সমাপ্তি হবে। ইফরিত, তোকে বলেছিলাম না তুই মরবি আজ? আজ সেই দিন। কয়েকজন গিয়ে গঙ্গাচড়াকে তুলে নিয়ে এনে নিজামুদ্দিনের সামনে বসিয়ে দেয়। নিজামুদ্দিন তখন তলোয়ার হাতে নেয়। তলোয়ার উঠিয়েই গঙ্গাচড়াকে মারতে যাবে, তখনই রেজা দূর থেকে বলে,
দাঁড়াও নিজামুদ্দিন, ওকে মেরো না, ও ইফরিত নয়।
রেজার কথা শুনে নিজামুদ্দিন থেমে যায়। সবাই তখন রেজার দিকে তাকিয়ে আছে। গোলাম আজম তখন রেজাকে বলে,
রেজা, কি বলছো তুমি এসব?
হ্যাঁ হুজুর, হে ইফরিত না, হে গঙ্গাচড়া।
কি উল্টা পাল্টা বলছো রেজা?
সেদিন যুদ্ধে আমরা ইফরিতের হাত কেটে দিয়েছিলাম, এর হাতও তো কাটা। গোলাম আজমের কথা শুনে গঙ্গাচড়া হাসতে থাকে। তখন রেজা বলে,
হুজুর, সেদিন ইফরিত আসেইনি, হে হচ্ছে ইফরিতের ছোট ভাই।
কি বলছো রেজা, এই খবর তুমি কই পেয়েছ?
আকাশের কাছে শুনে আসলাম আমি।
তখন গঙ্গাচড়া হাসতে হাসতে বলে,
ও জানো একটা তালে সব বলে দিয়েছে তোকে। শোন গোলাম আজম, আমার যদি কিছু হয় তাহলে আমার ভাই ইফরিত তোদের কাউকে ছাড়বে না, আর এমনিতেও তোরা কেউ বাঁচবি না। তোরা ইফরিতের ছেলেকে মেরে ফেলেছিস।
গোলাম আজম অবাক হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে সে গঙ্গাচড়ার গলা চেপে ধরে বলল,
এই বল, ইফরিত কোথায়?
গঙ্গাচড়া হাসতে হাসতে বলল,
ইফরিত আছে ধ্যানে, ও ধ্যান যজ্ঞ শেষ হলেই তোদের সবগুলোকে শেষ করে দেবে সে। আর এই নিজামুদ্দিন, এর জন্যই তো সব কিছু শুরু হয়েছিল। ইফরিত এসে আগে একেই মারবে।
নিজামুদ্দিন তখন রেগে বলল, কে কাকে মারে সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু যে আমার ভাইকে মেরেছে, আমার পরিবারকে মেরেছে, তাকে আমি নিজ হাতে মারব প্রতিজ্ঞা করেছিলাম।
নিজামুদ্দিন, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে।
এতগুলো নির্দোষ জীবন নেবার পর তোর কোনো ক্ষমা নেই,
মরতে তোকে হবেই।
আমাকে মারলে কিন্তু এর পরিণাম ভালো হবে না।
গোলাম আজম তখন নিজামুদ্দিনের কাঁধে হাত রেখে বলল, যে কোনো পরিণামের জন্য আমাদের কাছে প্রতিহত করার জন্য অস্ত্র আছে। এইবার গঙ্গাচড়া আকাশের রূপ নিয়ে বলল, নিজামুদ্দিন, আমি তোর বাবা, আমাকে তুই মারতে পারবি? নিজের বাবাকে মারতে পারবি তুই? নিজামুদ্দিন আর কিছু না বলেই এক কোপে গঙ্গাচড়ার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেয়। নিজামুদ্দিনের এত শক্তি দেখে সবাই অবাক হয়ে যায়। নিজামুদ্দিন তখন চিৎকার করে বলে ওঠে, হাম্মু, আমি আমার ভাইয়ের খুনের প্রতিশোধ নিয়েছি। হাম্মু দেখো, আমি আমার ভাইয়ের খুনির মাথাটা গর্দান থেকে আলাদা করে দিয়েছি। এই বলে নিজামুদ্দিন কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। গোলাম আজম তখন নিজামুদ্দিনকে ধরে উঠিয়ে বলে, নিজামুদ্দিন, যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের ইফরিতের সাথে যুদ্ধ করতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি প্রস্তুত হুজুর, যেই আসুক না কেন আমি কাউকেই ছাড়ব না, কাউকেই না। গোলাম আজম, নিজামুদ্দিন সহ বাকি সবাই চলে আসে। নিজামুদ্দিন দৌড়ে যায় জুহিনার কাছে। আম্মু, আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পেরেছি আম্মু। আমি আমি শয়তানটার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়েছি। জুহিনা কিছু বলে না, নীরবে চোখের পানি ফেলে শুধু। তখন নিজামুদ্দিন ইয়ামিমের কাছে ছুটে গিয়ে বলে, ভাইয়া, আমি আমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছি। ইয়ামিম তখন চোখের পানি ছেড়ে দিয়ে নিজামুদ্দিনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। নিজামুদ্দিন আবার জুহিনার কাছে গিয়ে বলে, হাম্মু, তুমি খুশি হওনি আমি আমাদের ভাইয়ের খুনের প্রতিশোধ নিয়েছি? হয়েছি বাবা, অনেক খুশি হয়েছি। তাহলে তাহলে তোমরা কান্না করছো কেন? ইয়ামিম বলল, এ কান্না খুশির কান্না নিজামুদ্দিন, এ কান্না বিজয়ের কান্না। হ্যাঁ ভাইয়া, এ কান্না বিজয়ের কান্না। গোলাম আজম বলল, বিজয় এখনো হয়নি নিজামুদ্দিন। নিজামুদ্দিন পিছনে ঘুরে দেখে গোলাম আজম আর রেজা দাঁড়িয়ে আছে। জুহিনা তখন ঘরের ভিতরে ঢুকে যায়। বিজয় এখনো আনতে পারিনি আমরা, বিজয় তো আসবে যখন আমরা ইফরিতকে মারতে পারব। হুজুর, আল্লাহ যদি সহায় হয় তাহলে আমাদের বিজয় হবেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু নিজামুদ্দিন, তোমাকে আরো বেশি বেশি আমল করতে হবে। তুমি আজ যেভাবে গঙ্গাচড়াকে মেরেছ তা আমরা সবাই দেখেছি, কিন্তু তুমি নিজে সেটা বুঝতে পারোনি। তোমাকে বেশি বেশি আমল করতে হবে, আর যে ক্ষমতা তোমার আছে সেটাকে তোমার নিয়ন্ত্রণে নিতে হবে। জি হুজুর, আমি চেষ্টা করব। নিজামুদ্দিন, ইফরিত কিন্তু গঙ্গাচড়ার থেকেও বেশি শক্তিশালী হবে। না জানি কোন ধ্যানমগ্ন আছে খবিশটা, সে ফিরবে অনেক শক্তিশালী হয়ে। তাই তোমাকেও বেশি বেশি আমল করে তোমার ক্ষমতাটা দ্রুত নিয়ন্ত্রণে নিতে হবে। ইফরিত চরম রেগে থাকবে, কারণ ওর প্রথম বউ, ছেলে, ভাইকে আমরা মেরেছি। ইফরিত আমাদের যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, তাই আমাদের সব সময় সচেতন থাকতে হবে। ঠিক আছে হুজুর। আচ্ছা হুজুর, আব্বু ঠিক আছে? হ্যাঁ, তোমার বাবা ঠিক আছে। হুজুর, আমি একটু আব্বুর সাথে দেখা করতে চাই। ঠিক আছে, যাও দেখা করে আসো। তোমাকে আরো প্রশিক্ষণ করতে হবে, তাই দেরি করো না নিজামুদ্দিন। ঠিক আছে হুজুর। রেজা, ওকে নিয়ে যাও। ঠিক আছে হুজুর। নিজামুদ্দিন, চলো
ভাইয়া আসি, আম্মুকে দেখে রাখবে।
ঠিক আছে নিজামুদ্দিন, তুমিও সাবধানে থাকবে।
ঠিক আছে ভাইয়া।
রেজা নিজামুদ্দিনকে নিয়ে গেল। রাত বাজে চারটা, আমার চোখে ঘুম নেই। না জানি কি হয়েছে আমার ছেলেটার। তাহাজ্জুদ নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনাজাত করছিলাম। আল্লাহর কাছে শুধু একটাই আবদার করছিলাম, আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। তখনই ঠান্ডা শীতল বাতাস আর সুঘ্রাণে ঘরটা ছেয়ে গেল। বুঝতে পারলাম কেউ একজন এসেছে। আমি মোনাজাত শেষ করে ঘর ঘুরিয়ে রেজা সাহেবকে দেখতে পেলাম। আমি জায়নামাজ থেকে উঠে রেজা সাহেবকে বললাম, হুজুর নিজামুদ্দিন ঠিক আছে তো?
আব্বু,
রেজা সাহেবের পেছন থেকে নিজামুদ্দিন বের হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এতদিন পর ছেলেকে বুকে ফিরে পেয়ে যেন বুক থেকে বড় একটা বোঝা নেমে গেল। স্বস্তির নিঃশ্বাস নিলাম ছেলেকে জড়িয়ে ধরে। আকাশ, আমি আসি এখন, যেতে হবে আমাকে, সময় খুব কম, রেজা সাহেব বললেন।
ঠিক আছে হুজুর।
রেজা সাহেব চলে গেল। আমি ছেলেকে ছেড়ে নিয়ে ভালো করে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকি আর বলি,
ঠিক আছো তো তুমি বাবা?
হুম আব্বু, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আমি ছেলের কপালে একটা চুমু দিলাম। মসজিদের মাইকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। তখন বাপ ছেলে মিলে ফজরের নামাজ আদায় করে শুয়ে পড়ি। নিজামুদ্দিন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মনে হচ্ছিল অনেক ক্লান্ত হয়ে আছে সে। আজ অনেক দিন পর ছেলেটা আমাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সকালে উঠে আমি রান্নাবান্না রেডি করে নিজামুদ্দিনকে ডাকতে যাই। নিজামুদ্দিন, বাবা উঠো, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে তো। নিজামুদ্দিন ঘুম ঘুম কণ্ঠে বলে,
আব্বু
উঠছি,
যাও তুমি।
আমি চলে আসি। নিজামুদ্দিন উঠে কল পারে গিয়ে ফ্রেশ হয়ে আসে। বাপ ছেলে অনেক দিন পর একসাথে খেতে বসেছি। তখন নিজামুদ্দিন বলল,
আব্বু আজ কবর জিয়ারত করতে যাব।
আমি একটু অবাক হয়ে যাই, সাথে খুশিও হই। এই প্রথম নিজামুদ্দিন নিজে কবর জিয়ারত করতে যাবার কথা বলেছে।
ঠিক আছে বাবা, যাব।
ঠিক আছে আব্বু, তাহলে জোহরের নামাজ পড়ে বাবা ছেলে একসাথে যাব। খাওয়া শেষ করে আমি বাড়ির টুকিটাকি কাজ করছিলাম। জোহরের নামাজ পড়ে বাপ ছেলে মিলে গেলাম কবরস্থানে কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে নিজামুদ্দিন বলল, মা দাদা দাদি ফুপি বড় আম্মু, তোমাদের হত্যার বদলা আমি নিয়েছি। ওই শয়তানটাকে আমি নিজ হাতে মেরেছি। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, আমার জন্য দোয়া করবেন। সামনে বড় যুদ্ধ হতে চলেছে, আমরা যেন জয়ী হতে পারি। আমি অবাক হয়ে নিজামুদ্দিনকে দেখতে থাকলাম। তানি, মা বাবা, সুলতানা, দাদি কিভাবে মারা গেছে আমি তো ওকে কিছুই বলিনি, তাহলে নিজামুদ্দিন জানলো কিভাবে? কবরস্থান থেকে বের হয়ে বাপ ছেলে হাঁটছিলাম। তখন আমি নিজামুদ্দিনকে বললাম, নিজামুদ্দিন তুমি কিসের বদলা নিয়েছ? আমাদের পরিবারকে যে হত্যা করেছে আমিও তাকে শেষ করে দিয়েছি আব্বু। হত্যা করা হয়েছে এ কথা তুমি কিভাবে জানলে? তোমাকে তো আমি এই বিষয়ে কোনোদিন কিছুই বলিনি। গোলাম আজম হুজুর বলেছে আমাকে আব্বু, এটাও বলেছে তোমার সামনে কি নৃশংসতা চালিয়েছে শয়তানটা। আজ রাতে শয়তানটাকে আমি নিজ হাতেই মেরেছি আব্বু। আমার চোখের সামনে এমন হলে হয়তো আমি আর বেঁচেই থাকতাম না।
তুমি মেরেছো? কিভাবে?
হ্যাঁ আব্বু, আমি নিজ হাতে শয়তানটার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়েছি। যখন শয়তানটাকে মেরেছি তখন আমার কাছে এক অদ্ভুত শক্তি বুঝতে পারছিলাম। জানি না এমন শক্তি আমি কিভাবে পেয়েছি, হয়তো আল্লাহ চেয়েছিল বলেই আমি এমন শক্তি পেয়েছি। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমি নিজামুদ্দিনের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলি, নিজামুদ্দিন, তোমাকে নিয়ে এখন আমার চিন্তা হচ্ছে, তোমার যেন কিছু না হয়। আব্বু, তোমাদের দোয়া আর আল্লাহর রহমত থাকলে আমার কিছুই হবে না, আমাকে আর যেতে হবে। আব্বু, সবকিছু তো শেষ হয়ে গেছে, তাহলে এখন কেন তোমাকে যেতে হবে? না আব্বু, এখনো সব শেষ হয়নি, কাজ এখনো বাকি আছে, ইফরিত এখনো বেঁচে আছে। তুমি কি করবে? গোলাম আজম হুজুররা তো আছে, তারাই না হয় দেখবে ইফরিতকে। না আব্বু, তাদের আমাকে দরকার, আর ইফরিত যতদিন বেঁচে আছে ততদিন আমাদের বিপদও আছে। আমি জন্মের পরেই আমার পরিবার সবাইকে হারিয়েছে, তোমাকে হারাতে চাই না আব্বু। ইফরিত বেঁচে থাকলে ও আসবে আমাদের ওপর আবার তার অত্যাচার শুরু করবে, তাই আমাকে যেতেই হবে। হুজুরদের সাথে আমাকেও যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, তাদের সাহায্য করতে হবে। কিন্তু তোমার যদি কিছু হয় তাহলে? তাহলে ভেবে নিও আমি যুদ্ধে শহীদ হয়ে গেছি। আমি নির্বাক হয়ে নিজামুদ্দিনের দিকে চেয়ে আছি, বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিচ্ছে। একমাত্র বাঁচার সম্বলটাকেও যদি হারিয়ে ফেলি তাহলে আমি আর সহ্য করতে পারবো না, আমি জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবো। তবে নিজের অজান্তেই চোখে অশ্রু টলটল করছিল। আব্বু তুমি কেঁদো না, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করবে, চলো বাড়ি চলো এখন। আমি কিছু বলতে পারছিলাম না, পুরোটা পথ নিশ্চুপ ছিলাম। রাতে রেজা সাহেব আসে নিজামুদ্দিনকে নিতে, আমি শুধু কান্না করছিলাম। তখন নিজামুদ্দিন বলল, আব্বু তুমি যদি এভাবে আমাকে বিদায় দাও তাহলে আমার কি ভালো লাগবে বলো? আকাশ, তুমি কিছু চিন্তা করো না, আল্লাহর রহমতে সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি কেঁদে কেঁদে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর বললাম, হুজুর আমার ছেলেটাকে দেখে রাখবেন, ওর যেন কিছু না হয়। নিজের জীবন দিয়ে হলেও আমি নিজামুদ্দিনের কোনো ক্ষতি হতে দিব না। ঠিক আছে হুজুর, দেখে রাখবেন নিজামুদ্দিনকে, ও ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়। আব্বু কিছুই হবে না আল্লাহর রহমতে, তুমি শুধু দোয়া করো আমরা যেন জয়ী হতে পারি, আসি এখন আমরা। ছেলের কপালে একটা চুমু দিয়ে ছেলেকে বিদায় দিলাম, দাঁড়িয়ে গেলাম তাহাজ্জুদ নামাজে। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে কান্না করে দোয়া করছিলাম, আমার ছেলেরা যেন বিজয়ের হাসি হাসতে পারে। নিজামুদ্দিন সেখানে গিয়ে একা একা আমল করতে শুরু করে দেয়, তার অজানা শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে। গোলাম আজম বুঝতে পারছে ইফরিত অনেক শক্তিশালী হয়েই ফিরবে, তাই সে তার ভাইকে সব বলে। তার ভাইও তার সাথীদের নিয়ে গোলাম আজমের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এক রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘরের মধ্যে কারো উপস্থিতি টের পেলাম। উঠে দেখলাম রেজা সাহেব ঘরের মধ্যে, আমি তাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনি এখন? নিজামুদ্দিন ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ঠিক আছে, নিজামুদ্দিনই আমাকে এখানে পাঠিয়েছে। ও আচ্ছা, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিকই আছে। ঠিক তখনই পরিবেশটা কেমন জানি ভারী হতে শুরু করলো, আর শ্মশানের পোড়া গন্ধ পাচ্ছিলাম আমি। আমি তখন রেজা সাহেবের দিকে তাকিয়ে দেখি রেজা সাহেবও আমার দিকে তাকিয়ে আছে। তখন রেজা সাহেব আমাকে বলল, আকাশ দোয়া পড়তে শুরু করো, দোয়া পড়া বন্ধ করবে না, আর যা কিছু হয়ে যাক ঘরের বাহিরে বের হবে না। আমি দোয়া পড়তে শুরু করি, ঘরের বাহির থেকে শ্মশানের পোড়া গন্ধটা তীব্র হতে থাকে। গন্ধটা চেনা চেনা লাগছিল, হ্যাঁ এই গন্ধটা আমি সেদিনও পেয়েছিলাম যেদিন যক্ষিণী আমাকে ধরেছিল। তার মানে বাহিরে যক্ষিণী এসেছে। তখনই বাহির থেকে শুনতে পেলাম,
এই জামারে বাচ্চা বেরিয়ায়, আজ তো রক্ষা নাই, আজকে তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, তোর কলিজাটা টান দিয়ে ছিঁড়ে খাবো, বেরহা বেরহা জামারে বাচ্চা।
রেজা সাহেব তখন আমাকে বলল, আকাশ দোয়া পড়তে থাকো, আর ঘরের বাইরে বের হব না যাই হয়ে যাক না কেন। তখন আবার যক্ষিণী বলল,
কিরে জামার ভয়ে ভিতরে আছিস কেন, আয় বেরিয়ে আয়, দেখ কাকে নিয়ে এসেছি।
রেজা সাহেব তখন ঘর থেকে বের হয়ে যায়। রেজা সাহেবকে দেখে যক্ষিণী বলে,
ও চামচাটাও আছে তাহলে, কিরে চামচা তুই ওকে বের না করে নিজে মরার জন্য বের হয়েছিস, বাঁচতে চাইলে জানোয়ারের বাচ্চাটাকে বের করে নিয়ে আয় যা।
যক্ষিণী এখান থেকে চলে যা, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না।
তুই আমাকে ভয় দেখাস, এই যক্ষিণীকে তুই ভয় দেখাস, তুই যক্ষিণীকে পরিণাম শেখাস, আজ ওই জানোয়ারটাকে না নিয়ে আমি যাব না, আজ ওর কলিজাটা আমি বের করে খাব, ওর জন্য আমার ছেলেকে মরতে হয়েছে।
যক্ষিণী আকাশের জন্য না, তোর নিজের জন্যই তোর ছেলের মৃত্যু হয়েছে। তুই যদি আকাশকে না ধরতি তাহলে আজ তোর ছেলেও বেঁচে থাকত।
এই চামচা রচ্চা চামচা, বেশি কথা বলছিস তুই, আগে তোকেই মারব, তারপর ওই জামারটাকে মারব।
আয় পারলে মেরে দেখা, এক ছেলেকে হারিয়েছিস আজ সব হারাবি। কিছুক্ষণ পর ধস্তাধস্তির আওয়াজ পাচ্ছিলাম। রেজা আর যক্ষিণী তখন মারামারি শুরু করে দিয়েছিল। এদিকে আমি জোরে জোরে সুরা পড়তে থাকি। একটু পর যক্ষিণীর চিৎকার শুনতে পাই। কি হয়েছে দেখার জন্য দরজার ফুটোতে চোখ রাখি আমি। দেখলাম রেজা যক্ষিণীর এক ছেলেকে ধরেছে, আর তখন যক্ষিণী চিৎকার করে বলছে,
রেজা ওকে ছেড়ে দে, না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না, ভালো হবে না কিন্তু বলে দিলাম, ওকে মেরে নিজের মরণ ডেকে আনিস না।
রেজা সাহেব তখন রেগে যক্ষিণীকে বলল, যক্ষিণী তোকে আগেই বলেছিলাম এখান থেকে চলে যেতে, কিন্তু তুই শুনিসনি, এখন দেখ চোখের সামনে তোর ছেলের মাথাটা ছিঁড়ে আলাদা করি দেখ। এই বলে রেজা যক্ষিণীর ছেলের মাথা ধরে টেনে ছিঁড়ে আলাদা করে দেয়। যক্ষিণী তখন রেগে রেজার দিকে আক্রমণ করতে যায়, কিন্তু রেজা সহজেই যক্ষিণীর আক্রমণ প্রতিহত করে ফেলে। যক্ষিণী তখনই তার বিশাল রূপ ধারণ করে। যক্ষিণীর আর এক ছেলে এক পাশ দিয়ে অন্যদিকে যক্ষিণী আক্রমণ করতে যায়। যক্ষিণী রেজাকে সজোরে লাথি মারে। এবার রেজা কিছু বুঝে ওঠার আগে দূরে গিয়ে পড়ে। রেজা উঠে দাঁড়িয়ে যায়। তখন যক্ষিণীর ছেলে রেজাকে মারতে আসে, কিন্তু এবার রেজা তলোয়ার বের করে ছুটে আসা যক্ষিণীর ছেলের গলায় এক কোপে কেটে ফেলে গলাটি। যক্ষিণী এবার অনেক বেশি রেগে যায়। পাগলের মতো যক্ষিণী তখন রেজার উপর আক্রমণ করতে থাকে। রেজাও কম না, সেও যক্ষিণীকে সমানভাবে মেরে যাচ্ছিল, মারামারি করছিল আমার টিনের চালের ওপর। যক্ষিণী আর রেজার সমান তালে মারামারি হচ্ছে। এক পর্যায়ে যক্ষিণী দুর্বল হয়ে যায়। রেজা তখন যক্ষিণীর গলায় তলোয়ার ধরে বলে, কিরে, তোকে বলেছিলাম না চলে যেতে, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তোর দুই ছেলেকে চোখের সামনে মরতে দেখলি, এখন নিজের মৃত্যুটাও দেখে নে। এই বলে রেজা তলোয়ার উপরে উঠিয়ে কোপ দেয়। কিন্তু কোপ দেওয়ার ঠিক আগেই একটা দমকা হাওয়া এসে রেজাকে ছিটকে দূরে ফেলে দেয়। রেজা উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই রেজার মাথাটা মাটিতে পড়ে যায় আর অন্ধকার থেকে ইফরিত বের হয়ে আসে। অন্ধকার থেকে ইফরিত বের হয়ে আসে। ইফরিতের চোখ দেখে মনে হচ্ছিল সেটা আগুনে জল জল করছে, যা ইফরিতকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে। রেজার দেহটা তখন মাটিতে ধরফরাচ্ছিল। ইফরিত রেজার মাথাটা উঠিয়ে নিয়ে রেজার বুকের উপর পা দিয়ে চেপে ধরে। ধীরে ধীরে রেজার শরীরটা নিথর হয়ে যায়। ইফরিত জোরে জোরে তখন হাসতে থাকে। মনে হচ্ছিল বাহিরে ঘূর্ণি ঝড় শুরু হয়ে গেছে, এখনই সব কিছু ওলট পালট করে দেবে, ঘরের চাল এখনই উড়ে যাবে মনে হচ্ছিল। আমি দরজার ফুটা দিয়ে দেখছিলাম সবকিছুই, বাহিরে শুধু ইফরিত না, সাথে অসংখ্য সেনাবাহিনী নিয়ে এসেছে সে। ইফরিত তখন রেজার কাটা মাথাটা উপরে তুলে ধরে আর রেজার মৃত্যুতে তারা ইফরিতের জয় জয়কার করছে। এত জোরে শব্দ হচ্ছিল যেন বাহিরে কয়েক হাজার না, কয়েক লক্ষ জিন আছে। ইফরিত এবার রেজার কাটা মাথাটা উপরে ছুঁড়ে মেরে হাত দিয়ে আগুনের গোলা বানিয়ে মাথাটায় সজোরে মারে। মাটিতে পড়ার আগেই মাথাটা ছাই হয়ে উড়ে যায়। সেই সাথে ইফরিতের সৈন্যরা উল্লাসে ফেটে পড়ে। যক্ষিণে উঠে দাঁড়ায়, ইফরিতের দিকে এগিয়ে যায়। ইফরিত হাত উঠিয়ে ইশারা করে সবাইকে থামতে বলে। সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে যায়। যক্ষিণ ইফরিতকে কিছু বলতে যাবে, ঠিক তখনই ইফরিত যক্ষিণকে কিছু বলতে না দিয়ে যক্ষিণের গলা চেপে ধরে বলল,
তোকে বলেছিলাম না আমি না আসা পর্যন্ত কিছু করতে যাবি না, তারপরেও তুই এখানে কেন এসেছিস? ওই জামাটাকে মারতে এসেছিলাম, তোর জন্য আমার ভাই ছেলেদের হারিয়েছি।
রেগে ইফরিত যক্ষিণীকে ছুঁড়ে ফেলে দেয়। যক্ষিণী উঠে বলে,
আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, তোর হিসাব আমি পরে করব, আগে ওই জানোয়ারটার হিসাব করে নে। জানোয়ারটার জন্য আমার ভাই ছেলেদেরকে হারাতে হয়েছে। এই যা, জানোয়ারটাকে ঘর থেকে টেনে হিসড়ে বের করে নিয়ে আয়।
ইফরিতের হুকুমে কয়েকজন আমার ঘরের দিকে আসতে থাকে। আমি ভয়ে পিছিয়ে গিয়ে খাটের এক কোণে গিয়ে লাঠিটা নিয়ে বসে পড়ি। কিছুক্ষণ পর সেই অবয়বগুলো চিৎকারের আওয়াজ পেলাম। মনে হলো কেউ ওদের আঘাত করে ফেলে দিয়েছে।
ওস্তাদ, ঘরে ঢুকতে পারছি না, ঘরের মধ্যে কিছু করা আছে। তোদের দ্বারা কিচ্ছু হবে না, দূর হ চোখের সামনে থেকে।
অবয়বগুলো ভয়ে সরে যায়। ইফরিত মন্ত্র পড়ে শিকলি ওয়াল পাঁচটা তলোয়ার ছুঁড়ে মারে, যা দরজা ভেদ করে যায়। আমি তখন লাঠিটা শক্ত করে ধরে দোয়া পড়ছিলাম। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। ইফরিত এবার একটা হ্যাচকা টান দিয়ে দরজা ভেঙে ফেলে। ইফরিত তখন জোরে জোরে হাসতে হাসতে বলল,
এই সামান্য দরজাটা তোকে তোরা ভাঙতে পারছিলি না, দেখ জানোয়ারের বাচ্চাটা কিভাবে ভয়ে বসে আছে। যা, জানোয়ারটাকে ঘর থেকে টেনে ছিঁড়ে বের করে আন।
কয়েকজন তখন ঘরে ঢুকে আমার দিকে আসতে থাকে। আমি মনে সাহস নিয়ে উঠে দাঁড়ালাম, হাতের লাঠিটা শক্ত করে ধরে রেখেছি। অবয়বগুলো আমার দিকে এসে আমাকে ধরতে যাবে, ঠিক তখন আমি আমার সমস্ত শক্তি দিয়ে লাঠিটা দিয়ে আঘাত করলাম। আঘাতে তারা ঘরের দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেল। ইফরিত তখন হুঙ্কার দিয়ে বলল,
জানোয়ারটা এত শক্তি কোথায় পেয়েছে? এই যা, জানোয়ারটাকে ধরে নিয়ে আয়।
তখন একসাথে 20-30টা অবয়ব এগিয়ে আসতে থাকে আমাকে ধরতে। আমি আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে লাঠি চালাতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ আমার হাত ধরেছে। চোখ খুলে দেখি ইফরিত, সাথে সাথে আমাকে ছুঁড়ে মেরে ঘরের বাইরে ফেলে দেয়। হাত থেকে লাঠিটা পড়ে যায়। আমি ব্যথায় কুঁকিয়ে উঠি। আমি উঠে লাঠিটা খুঁজতে থাকি। ঠিক তখনই ইফরিত আমার সামনে এসে দাঁড়ায়। ইফরিতকে দেখে আমি ভয়ে জমে যাই, আমার গলা শুকিয়ে যাচ্ছে। ইফরিত তখন আমাকে বলল,
কিরে, খুব সাহস হয়েছে তোর, এত সাহস তুই কই থেকে পেলি?
ইফরিত আমার গলা ধরে উঁচু করে জাগিয়ে তুলে বলল,
তোদের জন্য আমার ভাই ছেলে বউকে হারিয়েছি, তোদের শেষ না করে তো আমি শান্ত হব না।
আমার গলা যেন গরমে পুড়ে যাচ্ছিল। ইফরিত তখন আবার বলল,
তোকে তো এত সহজে মারবো না, কষ্ট দিয়ে দিয়ে তোকে মারবো।
এই বলে ইফরিত আমাকে সজোরে ছুঁড়ে মারে। আমি মাটির সাথে ছেসরে পড়ে যাই। বারবার মনে হচ্ছিল আজই আমার শেষ দিন। ব্যথায় আমি নড়তে পারছিলাম না। শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছিল। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম। ইফরিত তখন ওর চেলাদেরকে হুকুম দিয়ে বলল, হুকুম শুনে অবয়বগুলো আমাকে তুলে নিয়ে ইফরিতের কাছে নিয়ে গেল। আমার শরীরে এতটুকু শক্তি পাচ্ছিলাম না। ইফরিত এবার আমার থুতনি ধরে মাথা জাগিয়ে বলল,
দেখ ভালোভাবে দেখ, এই চেহারাটা ভালো করে দেখে নে, তোকে এমন মরণ দিব তুই মরার পরেও এই চেহারাটার কথা ভেবে ভয় পাবি। এই ওর হাতটা ছাড়িয়ে ধর। আমি একটা একটা করে ওর হাতের পায়ের সব আঙ্গুল কেটে দিব। যন্ত্রণা কাকে বলে বুঝাবো ওকে।
আমার হাত ছাড়িয়ে ধরে ওরা। ইফরিত তখন তলোয়ার দিয়ে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দেয়। আমি ব্যথায় চিৎকার করে উঠি। আঙ্গুলটা মাটিতে পড়ে লাফাচ্ছিল, সাথে সাথে একটা অবয়ব আঙ্গুলটা তুলে নিয়ে আমার সামনেই আঙ্গুল থেকে রক্ত চেটে চেটে খাচ্ছিল। শেষে সে আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকিয়ে চাবাতে থাকলো। হাত থেকে তখন রক্ত টপ টপ করে পড়ছিল, আর সেই রক্ত আর একটা অবয়ব মাটি থেকে চেটে চেটে খাচ্ছিল। এবার ইফরিত আমার বাম হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দেয়। এই আঙ্গুলও একটা অবয়ব উঠিয়ে নিয়ে খেতে থাকে, আর একজন মাটি থেকে রক্ত চেটে চেটে খেতে থাকে। তখন একটা অবয়ব বলল,
ওস্তাদ, এর রক্ত তো খুব স্বাদের, তাড়াতাড়ি এসে শেষ করে দেন, এর রক্ত খাবো। দাঁড়া দাঁড়া, খাবি তো, জানোয়ারটাকে তো একবারে মারবো না, তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে মারবো। তো ওর বংশের শেষ জন, একে মারলেই আমার প্রতিশোধ পূরণ হবে।
যক্ষিণী তখন এগিয়ে এসে বলল,
না এর শেষ না, এর ছেলে এখনো বেঁচে আছে। কি, এর ছেলে এখনো বেঁচে আছে? হ্যাঁ এখনো বেঁচে আছে, কিন্তু গঙ্গাচরণ আমাকে বলেছিল ওর বউয়ের সাথে ওর ছেলেটাকেও মেরেছিল। না ওর ছেলেকে মারতে পারিনি। গঙ্গাচরণ, তুই আমাকে মিথ্যে বলেছিলি বেঁচে থাকলে আমি তোকে মেরে ফেলতাম। কোথায় এর ছেলে? গোলাম আজমের সাথে আছে ওর ছেলে। গোলাম আজম? ও, আমি ওর কথা ভুলেই গিয়েছিলাম। জানোয়ারটাকে আমি ছাড়বো না। আগে এই জানোয়ারটাকে মারি, তারপর ওর ছেলেকে মারব, আর সবার শেষে গোলাম আজমকে মারব।
ইফরিত রেগে আমাকে মারার জন্য তলোয়ার উঠায়। ঠিক তখনই যক্ষিণীর বুক ছেদ করে একটা তলোয়ার ঢুকে যায়। যক্ষিণী বেশ দূরে গিয়ে পড়ে যায়। ইফরিত একবার যক্ষিণীর দিকে তাকিয়ে আবার ঘুরে। তখনই আর একটা তলোয়ার ইফরিতের দিকে ছুটে আসে, কিন্তু ইফরিত সেই তলোয়ারকে তার তলোয়ার দিয়ে প্রতিহত করে। ইফরিত উপরে তাকিয়ে দেখে গোলাম আজম তার ভাই তাদের সাথীদের নিয়ে আসছে। তখন আর একটা তলোয়ার ইফরিতের দিকে ছুটে আসে। ইফরিত এই তলোয়ারটাকেও প্রতিহত করে। ইফরিত রেগে গর্জে ওঠে, আমাকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে গোলাম আজমের উদ্দেশ্যে বলে,
গোলাম আজম, অবশেষে তুই এসেছিস। আজ তুই আর বাঁচতে পারবি না। তোর সাথে তোর পুরো পুরনো হিসাবটা মিটিয়ে নেব আমি।
এই বলে ইফরিত গোলাম আজমের দিকে ছুটে চলে যায় আক্রমণ করার জন্যে। সেই সাথে ইফরিতের সৈন্যরাও ছুটে যায়। নিজ চোখে যুদ্ধের রণক্ষেত্র দেখছি আমি। গোলাম আজম আর তার ভাই মিলে ইফরিতের সাথে লড়াই করছে। তারপরেও ইফরিত দুইজনের উপর ভারী পড়ছিল। যুদ্ধে যেমন মানুষ মারা যায় ঠিক তেমনি করেই চীনেরা মারা যাচ্ছিল। ইফরিতের সামনে গোলাম আজমের যে সাথী আসছে ইফরিত খুব সহজেই তাকে মেরে ফেলছে। ঠিক অপর দিকে গোলাম আজম আর তার ভাইয়ের সামনে ইফরিতের কোনো সৈন্য আসলেই তারা মারা যাচ্ছিল। একা ইফরিত যে গোলাম আজমের উপর কঠিন হয়ে যাচ্ছিল। দুই ভাই মিলে ইফরিতের সাথে লড়াই করে যাচ্ছে। ইফরিতের সৈন্য সংখ্যা কমতে থাকে। ইফরিত তখন দূরে গিয়ে মন্ত্র পড়তে থাকে। গোলাম আজম যখন ইফরিতকে তলোয়ার দিয়ে আঘাত করে তখন গোলাম আজম দূরে গিয়ে ছিটকে পড়ে যায়। গোলাম আজমের ভাইও মারতে গেলে সে নিজেও ছিটকে পড়ে যায়। ইফরিত তখন শূন্যে ধ্যানের মতো করে বসে মন্ত্র পড়তে থাকে। সেই মন্ত্রে গোলাম আজমের সাথীরা একে একে মাটিতে পড়তে থাকে। গোলাম আজম আর তার ভাই একসাথে ইফরিতের দিকে যায় আক্রমণ করার জন্য, কিন্তু এবারও তারা ব্যর্থ হয়। তারা বুঝতে পারে ইফরিত নিজের চারপাশে ব্যারিয়ার করে নিয়েছে। সেখানে মন্ত্র পড়ে তাদের সাথীদের আগে শেষ করছে। এবার ইফরিত জোরে জোরে মন্ত্র পড়ে, তার পেছন থেকে কিছু বের করে ছুঁড়ে মারে। সাথে সাথে সেগুলো তলোয়ার হয়ে দ্রুত গতিতে আসতে থাকে। গোলাম আজম আর তার ভাই কোনো মতে বেঁচে যায়, কিন্তু গোলাম আজমের অনেক সাথী মারা যায় এই আক্রমণে। ইফরিত এবার তার কোমর থেকে একটা দড়ি খুলে মন্ত্র পড়ে দড়িতে ফু দিয়ে ছুঁড়ে দেয়। দড়িটা সাথে সাথে বিশাল আকৃতির একটা সাপের রূপ ধারণ করে। গোলাম আজমের সাথীদের উপর আক্রমণ করে। সেটা সাপটা এতটাই বড় ছিল যে গোলাম আজমের সাথীরা সেই সাপের কাছে কিছুই না। সাপটার শরীরটায় আগুন জ্বলছিল। আর যখন শ্বাস ছাড়ছিল আগুন বের হচ্ছিল। সেই আগুনে গোলাম আজমের সাথীরা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। গোলাম আজম আর তার ভাই তখন সাপটার দিকে যেতে থাকে, কিন্তু তখনই তাদের সামনে বিশাল আকৃতির একটা কুকুর এসে দাঁড়ায়। গোলাম আজম আর তার ভাই তখন কুকুরটার সাথে লড়াই করতে থাকে, কিন্তু কুকুরটার সাথে তারা পেরে উঠছিল না। তখনই আর একটা বিশাল আকৃতির সাপ এসে পড়ে আর ইফরিতের সাপের মাথাটা কামড় দিয়ে ধরে গিলতে থাকে। ইফরিত তখন অবাক হয়ে গিয়েছিল। ইফরিত বসা থেকে উঠে দাঁড়ায়, কিভাবে সম্ভব এটা? তখন একটা সিংহের গর্জন শুনতে পায় সবাই। গর্জন এত জোরে ছিল যে সবাই কেঁপে উঠছিল। ইফরিতের কুকুরটাও তখন গর্জে ওঠে এবং শব্দের দিকে যায়। একটু পর ইফরিতের কুকুরটা ছিটকে এসে পড়ে ইফরিতের সামনে। ইফরিত খেয়াল করে কুকুরটার শুধু শরীরটা পড়ে আছে, মাথাটা নেই। ইফরিত এবার কিছুটা ভয় পেয়ে যায়। সবাই সেই সিংহের গর্জনের শব্দের দিকে তাকিয়ে থাকে। সবাই তখন দেখে একটা সিংহ আসছে কুকুরের মাথা মুখে করে নিয়ে, আর তার উপর একজন বসে আছে যার থেকে প্রচণ্ড আলো ছড়াচ্ছিল। সেই আলো আমি সহ্য করতে পারিনি, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। গোলাম আজমের আর বুঝতে বাকি নেই কে এসেছে। হ্যাঁ, সিংহের পিঠে নিজামুদ্দিন এসেছে। নিজামুদ্দিন যখন একা একা আমল করছিল তখন এই সিংহ এসেছিল নিজামুদ্দিনের কাছে। নিজামুদ্দিন তখন সিংহের পিঠ থেকে নামে। সিংহটা তখন আবার গর্জন দিয়ে ইফরিতের সৈন্যদের উপর আক্রমণ করে, আর ওইদিকে সেই সাপটা ইফরিতের সাপটাকে গিলে ফেলে। সাপটাও তখন ইফরিতের সৈন্যদের উপর আক্রমণ করে। ইফরিতের সৈন্যরা তখন পালাতে থাকে। নিজামুদ্দিন তখন শূন্যে হেঁটে গোলাম আজমের সামনে এসে দাঁড়ায়। নিজামুদ্দিনকে দেখে ইফরিত বলে,
নিজামুদ্দিন, তুই আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না।
এই বলে ইফরিত নিজামুদ্দিনের দিকে দ্রুত গতিতে আসতে থাকে, আর মন্ত্র পড়ে পেছন থেকে আবার কিছু বের করে নিজামুদ্দিনের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে সেগুলো তলোয়ার হয়ে দ্রুত গতিতে আসতে থাকে। গোলাম আজম আর তার ভাই তখন নিজামুদ্দিনের সামনে এসে দাঁড়ায়, কিন্তু নিজামুদ্দিন তাদের পিছনে করে দিয়ে সামনে এসে দাঁড়ায়। তারপর কিছু একটা পরে হাত দিয়ে একটা বাতাস করে। বাতাসটা এত জোরে ছিল যে তলোয়ারগুলো অন্যদিকে গিয়ে পড়ল, আর সেই সাথে ইফরিত বাতাসে দূরে গিয়ে পড়ে। তখন নিজামুদ্দিন গোলাম আজমকে বলে, হুজুর, আপনারা আপনাদের সাথীদের সাহায্য করুন, আমি ইফরিতকে দেখছি। কিন্তু নিজামুদ্দিন, কিছু হবে না হুজুর, আপনারা চান। ঠিক তখনই ইফরিত পেছন থেকে নিজামুদ্দিনকে তলোয়ার দিয়ে আঘাত করে। গোলাম আজম তখন ভয়ে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু তলোয়ার নিজামুদ্দিনকে স্পর্শ করতে পারল না। ইফরিত অবাক হয়ে চেয়ে রইল, নিজামুদ্দিন এত শক্তি কিভাবে পেল? নিজামুদ্দিন তখন পেছনে ঘুরে ইফরিতকে একটা থাপ্পড় মারে। ইফরিত নিচে মাটিতে গিয়ে পড়ে। ইফরিত উঠে তখন তার বিশাল দানব আকার ধারণ করে এবং বলে,
নিজামুদ্দিন, তুই আমার বউকে মেরেছিস, তোর জন্য আমাকে অনেক বছর বন্দী হয়ে থাকতে হয়েছে, আর এখন আমার দ্বিতীয় স্ত্রী, ভাই আর ছেলেদেরকেও হারিয়েছি। ছাড়বো না তোকে আমি, আমার হাতে তোর মরণ লেখা আছে।
এই বলে ইফরিত চোখের পলকেই নিজামুদ্দিনকে আক্রমণ করে। নিজামুদ্দিন ইফরিতের এই আক্রমণ প্রতিহত করে দেয়। নিজামুদ্দিন তখন হাত বাড়িয়ে দেয়, সাপটা তখন সুতা হয়ে নিজামুদ্দিনের হাতে আসে। নিজামুদ্দিন কিছু পরে ইফরিতের দিকে ছুঁড়ে মারে সেটা। সুতাটা আবার বিশাল আকৃতির সাপে পরিণত হয়ে ইফরিতের দিকে এগিয়ে যায়। ইফরিত সাপটাকে মারতে আসলে সাপটা তার আগেই ইফরিতকে পেঁচিয়ে নেয়। ইফরিতের অনেক সৈন্য মারা গেছে, আর যারা বেঁচে ছিল ইফরিতের বন্দী হওয়া দেখে সবাই পালাতে থাকে। তখন ইফরিত চিৎকার করে বলে,
নিজামুদ্দিন আমাকে ছেড়ে দে, তা না হলে পরিণাম কিন্তু ভালো হবে না।
গোলাম আজম তখন ইফরিতের কাছে গিয়ে ইফরিতকে বলে, সেই সুযোগ তুই আর পাবি না ইফরিত, অনেক পাপ করেছিস তুই, এখন আল্লাহর কাছে গিয়ে পাপের শাস্তি পাবি তুই। ইফরিত ছাড়া পাবার জন্য ছটফট করছিল, যত নড়াচড়া করছিল সাপটা তত টাইট করে ইফরিতকে পেঁচিয়ে ধরছিল। ইফরিত এবার করুণ সুরে বলে,
নিজামুদ্দিন আমাকে ছেড়ে দে, আমি চলে যাব, আর আসব না তোদের কাছে।
তোকে ছেড়ে দেব? তুই আমার মা দাদা দাদি ফুফি বড় আম্মুকে মেরেছিস, তোকে ছেড়ে দেব আমি?
আমি মেরেছি? তুই তুই তো আমাকে বন্দি করে রেখেছিলি, আমি কিভাবে মেরেছি?
তুই যে নিজামুদ্দিন ভেবেছিস একে, এ সেই নিজামুদ্দিন না, এ আকাশের ছেলে নিজামুদ্দিন, গোলাম আজম বলল।
আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে, আমি অনেক দূরে চলে যাব, এইদিকে আর আসব না।
তোকে ছেড়ে দিলে তুই আবার মানুষের ক্ষতি করবি, এই বলে নিজামুদ্দিন তলোয়ার উঠিয়ে এক কোপে ইফরিতের দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। ইফরিতের দেহটা কাটা মুরগির মতো লাফালাফি করছিল। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি পাশে নিজামুদ্দিনকে দেখতে পেলাম। নিজামুদ্দিন আমাকে ধরে উঠিয়ে বসিয়ে দিল। আমি নিজামুদ্দিনকে বললাম, ঠিক আছো তুমি বাবা? হ্যাঁ আব্বু আমি ঠিক আছি। ইফরিত? নেই আব্বু, আমি নিজ হাতে ওকে মেরেছি, আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আমার শরীরের অবস্থা ভালো না, দু হাতের দুটি আঙ্গুল নেই, অনেক দিন অসুস্থ হয়েছিলাম, আমি সুস্থ হতে বেশ কয়েকদিন লেগেছে। সম্পূর্ণ সুস্থ হয়ে বাপ ছেলে মিলে গেলাম কবর জিয়ারত করতে। তো এই ছিল লেখক মোহাম্মদ নয়ন রহমানের লেখা ইফরিত সিরিজের অন্তিম পর্ব। আশা করি ভূত গল্পের দর্শকদের সবারই এই সিরিজটি পছন্দ হয়েছে, আর যারা এখনো ইফরিত সিরিজটি পুরো শোনেননি তারা এখনই ভূত গল্পের এপিসোডগুলো থেকে ইফরিত সিরিজটি পুরোটা শুনে নেবেন। আশা করছি এই ইফরিত সিরিজটি সবারই ভালো লাগবে। আর ভূত গল্পের সামনের এপিসোডগুলোতে মোহাম্মদ নয়ন রহমানের লেখা অন্য আরো সব ঘটনা নিয়ে হাজির হবে ভূত গল্প, তাই সবাই ভূত গল্পের সাথেই থাকবেন। আর এর সাথেই শেষ হয়ে গেল ইফরিত সিরিজটি। আমরা ভূত গল্প টিম ইফরিত সিরিজটি নিয়ে আপনাদের আগ্রহ দেখে অভিভূত। এই সিরিজটি ভূত গল্পের জন্য আমাদের কাছে একটা মাইলফলক হয়ে থাকবে, কিন্তু এখানেই শেষ নয়। ভবিষ্যতে আরো আরো উপভোগ্য এবং ভয়ঙ্কর সব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হবে ভূত গল্প, কারণ ভূত গল্প আপনাদের ইচ্ছে, আপনাদের ইচ্ছেটাকেই আমরা প্রধানত গুরুত্ব দিয়ে থাকি। তো আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন, যাতে আপনাদেরকে সাথে নিয়ে ভূত গল্প এগিয়ে যেতে পারে আরো বহুদূর। আর আরো একটা কথা না বললে নয় যে আমাদের ইফরিত সিরিজটি তো আজকে শেষ হয়ে গেল। ওভারঅল এই পুরো সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে? যারা পুরো সিরিজটি এখনো শোনেননি তারা তো একটু আগেই যেটা বলছিলাম যে শুনে নিন অন্যান্য এপিসোডগুলো থেকে পুরো সিরিজটি, এন্ড দেন আমাদেরকে জানিয়ে দিন আপনাদের অনুভূতি এই সিরিজটি নিয়ে। এবং যারা অলমোস্ট সবগুলো এপিসোড শুনে ফেলেছেন তারা আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে এই সিরিজটি কেমন লেগেছে, এবং ইন ফিউচারে আপনারা এই ইফ্রিত ক্যারেক্টারটাকে নিয়ে অন্য কোনো ঘটনা বা এই ক্যারেক্টারটার সিকুয়েল শুনতে আগ্রহী কিনা। তো অনেক কথা বলে ফেললাম, চলুন আর বেশি কথা বাড়াবো না। আপনাদেরকে আমরা আমাদের চলার পথে সাথে পাবো সেই কামনা করে চলে যাচ্ছি আজকের পরবর্তী গল্পে। শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মোটামুটি গরমে সবাই ভালো আছেন। আমি কেন বলবো, কারণ সারা বাংলাদেশে যে পরিমাণে গরম পড়েছে, ইভেন আমাদের খুলনা যে পরিমাণে গরম পড়েছে, আমরা আসলে খুব কষ্টে আছি। যাই হোক, গরমে সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন, পানি বেশি বেশি খাবেন। তো যাই হোক, আপনারা শুনছেন স্বাধীন মিউজিকের ভূত গল্প, সাথে আছি আমি অভি। আর আজকে আমাদের ভূত গল্পের 90তম এপিসোড ছিল। তো আশা করি আজকের এপিসোডেরটাই সবার কাছে ভালো লেগেছে। কি কারণে ভালো লেগেছে, আজকে আমরা দুইটা ঘটনা রেখেছি। যেমন প্রথমে ছিল একটা ছোট ঘটনা, মৃত্যুর বীজ, আর আমাদের সেই সবার ভালোবাসার যে ফ্রিজ সিরিজের অন্তিম পর্ব আজকে আমরা শেষ করেছি। এটা আমি আরো পরে শেষ করতাম, বাট কেন শেষ করার কারণটা হচ্ছে এটা, এটা যারা ফ্রিজটা যারা পছন্দ করেছেন, যারা শুনেছেন, তারা অনেকে আমাকে পার্সোনালি ভাবে নক দিয়েছেন যে ভাই ইফ্রিতের অন্তিম পর্বটা শেষ করেন, শেষ করেন। তো আমি ইফ্রিতে যেটা বলতে যাচ্ছি, আপনারা যদি চান যে ইফ্রিতের, যেহেতু ইফ্রিতটা শেষ করছি, ইফ্রিতের পরে আরেকটা ঘটনা আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি গোর খোদক নামে, তো এইটা খুব শীঘ্রই ভূত গল্পে পাবেন আপনারা। এরপরে আরেকটা লেখক আরেকটা ঘটনা লিখছে, তন্ত্রবিদ্যা, তো ওইটা হচ্ছে পোস্টিং চলছে। তো গোর খোদকের পরে আমরা তন্ত্রবিদ্যা ধরবো। তো আপনারা যদি চান, আপনাদের যদি যারা আজকে এই ফ্রিটটা শুনলেন, যারা অন্তিম পর্বটা শুনলেন, আর এই ফাঁকে একটু কথা হচ্ছে, যারা এই ফ্রিটটা পুরোটা যারা শোনেননি, তারা আসলে আজকে অন্তিম পর্বটা শুনে কিছুই বুঝবেন না। আপনাদের পুরো ইফ্রিট সিরিজটা শুনতে হবে আমাদের ব্যাক এপিসোডে, যেগুলো এপিসোডে যে ইফ্রিতের প্রথম দ্বিতীয় তৃতীয় যেগুলো দিয়ে আছে, সেগুলো আপনাদের শুনতে হবে আজকের অন্তিম পর্ব বোঝার জন্য। তো এটাই স্বাভাবিক, অনেকেই ধাপ করে অন্তিম পর্ব শুনলে অনেকের মাথায় কনফিউশন থাকবে, আরে সেলাই কোথা থেকে কি হলো, কোথা থেকে ক্যারেক্টারগুলো আসছে, কিভাবে কি হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কনফিউজ হতেই পারে। তো এটা না হবেন, সেজন্য আপনারা পুরাতন এপিসোড থেকে এগুলো শুনতে হবে। আর যেটা বলতেছি, গোর খোদকের পরে তন্ত্রবিদ্যা লিখা হচ্ছে, আপনারা যদি চান যে ইফ্রিতের সিজন টু আসুক, ইফ্রিত নিয়ে আরেকটা ঘটনা আসুক, তাহলে আমি অবশ্যই নয়ন রহমান ভাইয়ের সাথে আমি পার্সোনালি কথা বলবো। এটা আপনারা কমেন্টের মাধ্যমে ভোট দেবেন, দিয়ে জানাবেন যে ইফ্রিতের সিজন টু চাচ্ছেন কিনা। কোথায় আপনারা জানাবেন, আপনারা আমাদের ফেসবুক পেজে জানাবেন, আমাদের ভূত গল্পের অফিসিয়াল ফেসবুক পেজটা আমি একটু বলি, www.facebook.com/ভূতগল্প.স্বাধীন। এখানে সার্চ দিলে আমাদের ভূত গল্পের পেজটা পেয়ে যাবেন, আপনি আপনার মতামত দিতে পারেন। আচ্ছা, আমি আর সময় নষ্ট করবো না, আমি একটু কমেন্ট বক্সে যাব। কমেন্ট বক্সে যাওয়ার আগে আপনাদের বলতে চাই যে আপনারা আমাদের সাথে কিভাবে ঘটনা পাঠাবেন বা কিভাবে কানেক্ট থাকবেন। আমাদের সাথে ঘটনা পাঠাতে হবে, দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আমি একটু বলে দিই, bhoot.golpo.show@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 07301789995। অবশ্যই ঘটনা কালেক্ট করেন, ঘটনা পাঠান, অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন ঘটনাটা যদি আগে অন্য কোনো প্ল্যাটফর্মে প্রচার হয়েছে কিনা সেটা খেয়াল করবেন। কারণ আসলে হচ্ছে এত পরিমাণে ভৌতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এত পরিমাণে শো হচ্ছে, তো একটা মানুষ যদি 4-5টাই ঘটনা পাঠায়, তারা যদি আমরা সবাই মিলে যদি প্রত্যেকটা আমাদের পার্সোনালি পডকাস্টে এটা চালাই, তাহলে স্বাভাবিক ব্যাপার এটা একটু খারাপ হয়। এই জন্য আপনারা মাথায় রাখবেন যে আপনার ঘটনাটা আগে কোথাও পাঠিয়েছেন কিনা সেটা আপনি দেখবেন, বা কালেক্ট করা ঘটনা সে তার কাছ থেকে কালেক্ট করেছেন, সে কোথাও দিয়েছে কিনা এটা। তো যাই হোক, আর আমি আর কথা বলবো না, একটু কমেন্ট বক্সে যে আমাদের সাথে কারা কারা আছেন। আচ্ছা, আমাদের সাথে প্রথমেই আছেন, প্রথমে আছে আচ্ছা, অর্ণব ভাই আমাদের সাথে আছে, প্রথমে আমাদের সাথে ছিল, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, এর নামটা জিজ্ঞাসার জন্য আমি ঠিক বুঝতে পারছি না কে ভাইয়া, যাই হোক আনিসুর ভাই, মেবি আনিসুর ভাই হতে পারে আমাদের সাথে আছেন। আচ্ছা, আমাদের সাথে আছে নাবিল, আমাদের সাথে আছে নাবিল, লিখেছে নেটওয়ার্ক ব্রেক হওয়ার কারণে, সরি ভাইয়া, আসলে আমাদের পাবলিশটা খুব সুন্দরভাবে আপলোড হয়েছে, এখন নেটওয়ার্কে কিছু কিছু মানুষের নেটওয়ার্কের ডাটাতে ঝামেলা হচ্ছে। আচ্ছা, বরাবরের মতন আমাদের সাথে রিফাত বাবা যুক্ত হয়েছিল। আচ্ছা, আমাদের সাথে আছে আইমান ইসলাম, আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, আমাদের সাথে আছে নীরব নিম্বাস, অনেকদিন পরে ভাই আপনাকে পেলাম, অনেকদিন পর ভূতগল্প আপনি শুনছেন, যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, রিফাত বাবা আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, রিফাত বাবা লিখেছেন যে, যাই হোক, আচ্ছা আমি শুধু রিফাত বাবা না, সবার উদ্দেশ্যে বলছি যারা এখন ভূতগল্প শুনছেন, আমি এখনো বলছি আজকে ইফ্রিতের অন্তিম পর্বটা শুনে কিন্তু অনেকে বুঝতে পারবেন না যে কোথা থেকে কি হচ্ছে, তাই মনে কনফিউশন না রেখে আপনারা আমাদের পুরাতন যে এপিসোডগুলো আছে সেখান থেকে ইফ্রিতের প্রথম পর্ব থেকে সিকল অনুযায়ী শোনেন ইনশাল্লাহ। যাদের মনে কনফিউশন, যেমন রিফাত বাবা আপনার মনে কনফিউশন, তো আপনার কাছে খারাপ লেগেছে, ইনশাল্লাহ ভালো লাগবে, খারাপ লাগবে না। হ্যাঁ, অন্তিম পর্বটা শুনে অন্তত অনেক কিছু ধরা যায় না, যেমন বাহুবলী প্রথম পার্ট দেখে সবাই কিন্তু বোঝে নাই, সেকেন্ড পার্ট দেখলে কিন্তু বুঝতে পেরেছে, তো এটা সেরকম না, এটা আপনি প্রথম থেকে শোনেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে, ঘটনাটা সেভাবে সাজানো হয়েছে, ভয়েস ক্যারেক্টার সেগুলো ইউজ করা হয়েছে, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আচ্ছা, যেহেতু আর কমেন্ট নাই আমি চলে যাব, আর চলে যাওয়ার আগে যেটা বলতে চাচ্ছি যে আপনাদের আমাদের ইচ্ছা আছে, আমি আমার পার্সোনালি যেটা ইচ্ছা আছে, আমাদের ভূতগল্পের দ্বিতীয় জন্মদিন হচ্ছে আগস্ট মাসের 1 তারিখে, তো এখনো সময় আছে, যদি আমি এখন থেকে প্রত্যেক লাইভে আমি বলবো আমাদের ভূতগল্প টিম, মানে আমার পার্সোনালি একটা আমি ডিসিশন নিয়েছি, আমার ভূতগল্প টিম নিয়ে আমরা যে কোনো জেলায় যে আমরা 1 তারিখে আমাদের বার্থডে সেলিব্রেট করবো, প্লাস 5 তারিখে আমাদের শো, সে 5 তারিখের শোটা 105 নম্বর শোটা আমরা এখানে লাইভ টেলিকাস্ট করবো, লাইভ সব অডিয়েন্সদের নিয়ে লাইভ একটা প্রোগ্রাম হবে। তো এখন হচ্ছে আপনাদের একটু সাহায্য দরকার, আপনারা যারা ভূতগল্প ভালোবাসেন, ভূতগল্প শোনেন, তাদের কাছেই আমার একটু সাহায্য দরকার, তারা পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 07301789995 নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন, যে আমরা কোন জেলায় যে আমরা বার্থডে উদযাপন করতে পারি, প্লাস একটা লাইভ পডকাস্ট, একটা লাইভ শো করতে পারি ভূতগল্প টিম দিয়ে। ইভেন ওইখানে সব লাইভ থাকবে, কোনো রেকর্ডিং ভার্সন থাকবে না, সবাই যারা অডিয়েন্স শুনবেন সব লাইভ শুনবেন, যারা যাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা তারা সবাই লাইভ হবেন, তো সেই ক্ষেত্রে আমার আপনাদের হেল্প লাগবে, আপনারা আমাকে একটু নক করেন কোন জেলায় যে শোটা করলে ভালো হয়, কোন জেলায় আপনারাও খুব আগ্রহ আছেন যে আমরা আসলে আপনারাও আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, তো আসলে আপনারা সাপোর্ট না করলে এটা করা সম্ভব না, যদিও যে এত 2 বছরে পা দেব, ইনশাল্লাহ আপনাদের সাপোর্টেই ভূতগল্প আজ 2 বছর পা দিতে যাবে। তো দেখতে দেখতে আজকে 90তম এপিসোডে চলে আসছে, সবই আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা, আপনারা যদি না থাকতেন, ভূতগল্পের সাপোর্ট না দিতেন, তবে 90 এপিসোডে আসতে পারতাম না। সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে আমি খুলনা থেকে শোটা করছি, এটা হচ্ছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জের বিষয়, সো আপনারা ভালোবাসা দিয়েছেন, আপনারা সাপোর্ট দিয়েছেন, এই কারণে আমি কিন্তু আজ 90তম এপিসোডে পা দিয়েছি। তো এইভাবে ভালোবাসা দিলে ইনশাল্লাহ ভূতগল্পের 2 বছর পদার্পণ আমরা ইনশাল্লাহ সবাই একসাথে সেলিব্রেশন করবো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি একটু সাপোর্ট দেন, আপনারা বলেন যে আমি কোন জেলায় যাওয়া যেতে পারে, যেমন আমি অন্য প্রবীয় ভাইরে বলবো, সে যদি আমাদের সময় দিতে পারে ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে তার জেলায় আমরা শো করতে পারি, অথবা আমাদের টার্গেট আছে নোয়াখালীতে যে শো করা যায় কিনা, যাই হোক এরকম কিছু টার্গেট আছে, যারা ময়মনসিংহেও 2টা শ্রোতা আছে, তারাও আমাকে পার্সোনালি নক করছিল, দেখি যেটা মোটামুটি ভালো হয়, যারা আমাদের সাপোর্ট দেবে, আমাদের সময় দেবে, ওই সপ্তাহটা আমাদের সাথে থাকবে, সময় দেবে, তো আমি তাদের জেলায় যে শোটা করার ইচ্ছা আছে, তো এখনো সময় আছে, আমি প্রত্যেক লাইভে আপনাদের কাছে এটা আমি ডিসিশন যাবো, আপনাদের কাছে পরামর্শ নেব কোনটা করলে কেমন হয়। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাবো, ঘড়িতে দেখতে পাচ্ছি 12:53 বেজে গেছে, যদিও আচ্ছা রিফাত বাবা লিখেছে রাজশাহীতে আসেন, এখানে বিভিন্ন রকম হন্টেড জায়গা আছে যেখানে আমি আপনাদের নিয়ে যাব। রিফাত বাবা থ্যাংক ইউ, রাজশাহীতে আমার যাওয়ার মানে যাওয়ার অভিজ্ঞতা আছে, আমার নানি বাড়ি ছিল উপশহরে, আমার নানি বাড়ি ছিল পানির টিঙ্কির পাশে, তা আমার অনেক যাওয়া হয়েছে। হ্যাঁ, রাজশাহী শহরটা যে খারাপ তা না, আমার কাছে বিশেষ করে উপশহরে যে বড় কবরস্থান আছে ওইটা আমার প্লেসটা আমার খুব সুন্দর লেগেছে। ইনশাল্লাহ রিফাত বাবা আপনার কথার পরামর্শটা আমি নিয়ে রাখলাম, ইনশাল্লাহ যোগাযোগ করবো আপনার সাথে। আপনি আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে একটু নক দিন আপনার নাম্বার দিয়ে, আপনার সাথে আমি ফোনে ডিসকাস করে নাই আমরা প্ল্যান প্রোগ্রাম করব। তো ব্যাপার হচ্ছে কি যে আমি শুধু আসলে হবে না, আমারও কিন্তু আপনাদের 7টা দিন বা 5টা দিন সময় দিতে হবে, প্রোগ্রামটা কিন্তু আপনাদের থেকেই তুলতে হবে। ধরেন আমি ইকুইপমেন্ট নিয়ে আসবো, আমার সাউন্ড কার্ড, কনসোল, কন্ডেন্সার, ল্যাপটপ, আমি এই ইকুইপমেন্টগুলো নিয়ে আসবো। আমার একটা ভালো প্লেস যেখানে মানে সমস্যা হবে না, একটা সেফলি প্লেসে আমাকে ইনশাল্লাহ রাখার চেষ্টা করতে হবে, সেই প্লেসগুলো বের করতে হবে। যাই হোক, আচ্ছা, রিপোর্ট বাবা লিখেছে পানিটেকির পাশে এলাকায় আমাদের ভাইয়া কাদিরগঞ্জ, আমাদের ওইখানে আরো বড় খবর আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি ভাই, আমি আসছি, আমি ছিলাম, আমি পদ্মার পরে অনেক থেকেছি, আমার নানু রেল এখন খুলনা চলে আসছে, তারা রাজশাহীতে ছিল, নানু রেল ডিপার্টমেন্টে চাকরি করতো বলে আমার এখানে যাওয়া লাগতো, যে ধরেন পড়াশোনা ফাঁকে আমি এখানে যে ঘুরে আসতাম পানির ট্যাঙ্কিতে। অনেক মিস করছি আপনাদের, উপসরে পানটা খেয়েও মজা আছে। তো যাই হোক, দেখি যদি কপালে যদি লেখা থাকে ভূত গল্প জগতে রাজশাহী করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, রাজশাহীতে ভূত গল্প টিম যাবে ইনশাল্লাহ। আপনাকেও সাপোর্ট করতে হবে, আপনাকেও সময় দিতে হবে, শুধু মুখে বললেন ভাই আসেন ইনশাল্লাহ সবকিছু হবে তো হবে না, সবকিছু হবে ভাই। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক করেন, 07301789 এই নাম্বার একটু নক করেন, ইনশাল্লাহ আপনার সাথে আমি পার্সোনালি কথা বলবো। আচ্ছা, তাহলে আমি আর কথা বলবো না, 12:55 বাজে। আশা করি আজকে এই এপিসোডটা সবারই ভালো লেগেছে, ইনশাল্লাহ দেখা হবে সামনে সোমবার ঠিক রাত 11টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।